তারা এই আয়াতের উপরে আলোচনা রাখেন। এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে কুল, হে আমার রাসূল আপনি ঘোষণা করে দেন, সবাইকে জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তো কি করণীয় তোমাদের? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সুন্নতকে অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমার সুন্নতকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইয়াহবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবেন। তুমি মহাব্বত করতে চাইছিলে, ওটা তো হবেই, ওর থেকে আরো বড় জিনিস পেয়ে গেলে স্বয়ং রব্বুল আলামিন তোমাকে মহাব্বত করবেন। তাও এই শব্দ বলতেছে একবার দুইবার না, দুনিয়াতে, কবরে, হাসরে, জান্নাতে, সব জায়গায়। আরবি গ্রামারের কথা, ইয়াহবিবকুমুল্লাহ এটাকে বলা হয় মুজারের সিগা, মুজারে, যেটা বারবার হওয়া বুঝায়, যদি আল্লাহ বারবার মহাব্বত করবেন দুনিয়াতে, প্রত্যেক জরুরতে, পদক্ষেপে আল্লাহ মহাব্বত করবেন, সাহায্য করবেন, কবরে একা একা পড়ে থাকবো আল্লাহ মহাব্বত করবেন, সেখানে জান্নাতের নেয়ামত দান করবেন, হাসরের ময়দানে আল্লাহ মহাব্বত করবেন, ডাইন হাতে আমল নামা দিবেন, হ্যাঁ, মিজান নামক দাড়ি পাল্লায় নেকির পাল্লা ভারী হয়ে যাবে, পৌঁছেরাত পার করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন, সব জায়গায় আল্লাহ মহাব্বত করবেন। এই হল শাব্দিক মূল্য, এবং তোমাদের গোনা মাফ করতে থাকবেন, এটাও মজার শিকার। এই নদী একবার মাফ করে আবার করলে ওটার ক্ষমা নেই, তা না, আবার যখন ভুল করবে, গোনা করে ফেলে আর আল্লাহর কাছে কান্দে, চোখের দুই ফোঁটা পানি ফেলে, আল্লাহ মাফ করে দিবেন। সদবার আগার তওবা শিকাস্তি বাজা, একশো বার যদি তওবা ভেঙে দেখো তুমি নিরাশ হয়েও না, তুমি নিরাশ হয়েও না, আল্লাহ রহমত থেকে ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুত। আল্লাহ তো গফুর, মাফ করনে ওয়ালা, রহিম, দয়ালু, তিনি মাফ করাকে পছন্দ করেন, তিনি ওয়াদা করেছেন মাফ চাও, আমি ওয়াদা করতেছি আমি তোমাকে মাফ করে দিব। তো এই আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহকে পাইতে হলে, আল্লাহর মহাব্বত পাইতে হলে আমাদের কাজ হল নবীজির সুন্নতকে অনুসরণ। সুন্নত কি জিনিস এটা আমাদের সকলে জানা দরকার, বিশেষ করে বর্তমান জামানা চলতেছে, চতুর্দিক দিয়ে বদ্দিনের হাওয়া চলতেছে, ইসলামের নামে অনেককে অনেক কিছু বোঝানো হয়েছে, ইসলামের নামে মানুষ গোমরা করা হয়েছে। মানিকগঞ্জে এক লোক পীর দাবি করল, দাবি করে ওরস করল, নাউজুবিল্লাহ, ইসলামে কোনো ওরস নেই, খুব গরু জবাই করল, গরু খাওয়াইতে হয়, সব মরিদানদেরকে খ্রিস্টান মানেন। কাফেরা দেখছে যে পীর এমন একটা জিনিস, পীর বানাইতে পারলে লোকজন তার কাছে আসবে। কাজে কোন বাহানায় যদি লোক আনা যায় আমাদের এজেন্টদের কাছে, তাহলে পরবর্তী পদক্ষেপ সহজ। ওই লোকের পীর বানাইছে কে? এই এনজিওরা, কাফেরদের টাকায় যে এনজিও গুলো চলে তারা ওরা পীর বানাইছে, উদ্দেশ্য খ্রিস্টান বানানো। ইংরেজরা অনেক লোকরে খরচ করছিল, এক একজনকে দিয়ে এক এক গলত জিনিস চালু করে গেছে ইংরেজরা। সেই ব্যাখ্যা অনেক লম্বা। তো সেই ফেতনার জামানায় সুন্নত কি জিনিস? আমি একটা হাদিস পড়ছি, এখানে নবীজি সুন্নতের কথা বলছে। فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا অনেক দল উপদল দেখবা, অনেক রকম মতবিরোধ দেখবা, এক একজন একটা মুখ আছে। فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ কোথায় যাইবা তখন? তখন তোমাদের কর্তব্য কারা সুন্নত শিখাইতেছে, সুন্নত শিখাইতেছে তাদের দলে থাকো, তাদের সাথে থাকো। আমার সুন্নতকে শক্ত করে দাও। আর খোলাফায় রাশিদিন তারা যদি কিছু করে থাকে তো মনে করো ওটা আমার মর্জির মতো করছে, আমিও যদি ওই সময় থাকতাম আমি ওইটাই বলতাম। তাদের সুন্নত মজবুত করে ধরো। এটা বলো না এটা ওমরের সুন্নত, এটা ওসমানের সুন্নত, নাউজুবিল্লাহ এরকম বলো না। তারা যা কিছু করবে আমার মর্জির মোতাবেক করবে, মজবুত করে ধরো। তো শুধু এই হাদিসে না, প্রচুর হাদিসে সুন্নত বলা হয়েছে। আমি তোমাদের মধ্যে দুই জিনিস রেখে যেতেছি, এই দুই জিনিস যদি ধরো শক্ত করে বিভ্রান্ত হইবা না। কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। কি শব্দ? সুন্নাত। من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। এই হাদিসে নবীজি বলতেছেন যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমার তরিকাকে মহব্বত করবে, সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করলো। আর যে দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে মহব্বত করলো, সুন্নতকে মহব্বত করা মানেই আল্লাহর হাবিবকে মহব্বত করা। যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে, অর্থাৎ যে কোনো সময় আমার সাথে তার দেখা সাক্ষাৎ হইতে থাকবে জান্নাতের মধ্যে। আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যখন ধর্ম নিয়ে নানা রকম অপব্যাখ্যা চলবে, এই ফিতনা ফাসাদের সময় যে ব্যক্তি আমার তরিকাকে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু শাহীদ, তাকে একজন শহীদের মর্তবা দেওয়া হবে। অর্থাৎ সে শহীদ মানে বিনা হিসাবে বেঁচে যাবে। সুন্নত যে মজবুত করে ধরবে তাকে শহীদের মর্তবা দেওয়া হবে। আর অন্য হাদিসে বলা হয়েছে শহীদকে হিসাব চাওয়া হবে না। তুই আমার জন্য দান দিয়ে দিছ, যাও, তোমার ভুল ত্রুটি যা আছে আমি মাওলা ক্ষমা করে দিলাম, জান্নাতে চলে যাও। এইরকম শহীদের বর্তমান দেওয়া হবে। অনেকে 100 শহীদ বলে, এই হাদিসের রেফারেন্স হাওয়ালা আমার জানা নেই, পজিশনও জানা নেই, আমি যারা পাইছি ওই সেরা বলতেছি। আমার এই হাদিসটা বলার উদ্দেশ্য হলেই এখানেও নবীজি সাল্লাল্লাহু সুন্নত শব্দ ব্যবহার করছেন, আল মুতামাসসিক বি সুন্নতি, আমার সুন্নতকে যে আঁকড়ে ধরবে, এরকম প্রচুর রেওয়ায়াত আছে। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বি সুন্নতিন ফাআমিনা আন-নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আর এক হাদিস, এটা তর্জমা হলো, যে ব্যক্তি হালাল খাবে আমার সুন্নত অনুযায়ী, আমার তরিকা অনুযায়ী আমল করবে, বা আমিলা বি সুন্নতিন, সুন্নত অনুযায়ী আমল করবে, বা আমিনা আন-নাসু বাওয়াইকাহু, এবং লোকজন তার অনিষ্ট থেকে নিরাপদ বোধ করবে, অর্থাৎ কেউ কারোর থেকে ওই লোকের থেকে ক্ষতির আশঙ্কা করে না, যে এই লোক আমার কোন ক্ষতি করবে কারোর মনে হয় না, সবার বিশ্বাস এই লোকটা পারলে আরেক ভাইয়ের উপকার করবে, কিন্তু এই আল্লাহর বান্দা কাউকে ক্ষতি করবে না। তিনটা কথা কইছে নবীজি, হালাল খাবে, আমার তরিকা অনুযায়ী আমল করবে, এবং মুসলমান ভাইরা তার থেকে নিরাপত্তা বোধ করবে, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, দাখালাল জান্না, সে জান্নাতে দাখিল হয়ে যাবে। শব্দ কি? আমেলা বিসুন্নতি। এরকম অনেক হাদিস আরো আছে, এই সংক্ষিপ্ত মজলিসে এই কয়টাই যথেষ্ট মনে করি। আমলের প্রশ্নে সব জায়গায় নবীজি কি শব্দ ব্যবহার করলেন? সুন্নত। সুন্নত বলতে হাদিসের পরিভাষায় সুন্নত বলতে বোঝায় তরিকুর রসুল, নবীজির তরিকা, সেটা ফরজ হইতে পারে, সেটা ওয়াজিব হইতে পারে। আপনারা যে সুন্নত বুঝেন, জোহরের 4 রেখা সুন্নত, ফজরের 2 রেখা সুন্নত, এটা হল ফিকাবিদদের পরিভাষা। কাদের পরিভাষা? বুখারী শরীফ কিন্তু পুরাটাই ফিকা, মানে আগে ফিকার মশলা লিখছেন তারপর হাদিস আছে। অনেক লোক না বুঝে বলে আমি বুখারি মানি, ফিকা মানি না, এই লোকটা বেকুব। তুমি বুখারি মানো, ফেকা মানো না, এর অর্থ কি? আগে ফেকা লিখছেন তুমি, তারপরে ওই ফেকার মশলাটা হাদিস দিয়ে কি করছেন? প্রমাণ করছেন। পুরা বুখারি শরীফ ফেকা। আমি 41 বছর বুখারি পড়াইতেছি, 41 বছর আপনাদের দোয়া। তাহলে সুন্নতের অর্থ হল নবীজির তরিকা, নবীজির তরিকা, চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা সুন্নতে মুয়াক্কাদা হোক, চাই সেটা সুন্নতে গায়ের মুয়াক্কাদা হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সুন্নত ঈমান ঠিক করো, নবুয়ত পাওয়ার পরে প্রথম কাজ কি করছিলেন? ঈমান ঠিক করো, এটা প্রথম সুন্নত। এরপর নামাজে, এই মেরাজে নামাজ আসছে, তখন তিনি নামাজের উপরে মেহনত করাইছে, দ্বিতীয় সুন্নত। এটা কি? দ্বিতীয় সুন্নত। প্রথম সুন্নত নামাজ, দ্বিতীয় সুন্নত, প্রথম সুন্নত ঈমান, দ্বিতীয় সুন্নত নামাজ। এইভাবে হজ দেখার একটা একটা আসতে থাকবে, সব সুন্নত। অনেকে বলে দাড়ি রেখা সুন্নত, কোন অর্থে বলে? রসুলের তরিকা, এই অর্থে বলে দাড়ি রাখা সুন্নত, কিন্তু এটা পজিশন কিন্তু সুন্নত না, পজিশন ওয়াজিব, দাড়ি রাখার পজিশন কি ওয়াজিব। কিন্তু অনেকে যে বলে যে নবীর সুন্নত, কোন অর্থে বলে নবীর তরিকা, ওয়াজিব হোক তরিকা কার, নবীর তরিকা। মোহস ছোট হবে, দাড়ি বড় হবে, আপনি মোহসও বড় করলেন আবার দাড়িও বড় করলেন, এটা নবীর তরিকা হলো না, এটা হয়েছে রবি ঠাকুরের তরিকা। মোহসও বড়, দাড়িও বড়, এটা নবীজির তরিকা না। নবীজির তরিকা হলো মোহস ছোট, দাড়ি বড়। হ্যাঁ, নবীজি কখনো এক মুষ্টি থেকে ছোট করেন নাই। তিরমিজি শরীফে হাদিস আছে, সব দিক দিয়ে মুষ্টি, এইভাবে ধরলে এই চায়ের আঙুলকে এক মুষ্টি বলে। এর বেষ্টিটা কাটছেন, কোন সমস্যা নেই, এর থেকে ছোট করেন নাই। এই জন্য যাদের দাড়ি বড় হয় তাদের জন্য এক মুষ্টি রাখা জরুরি। আর কারো কারো আছে বড় হয় না, কোন কোন ভাই আছে দাড়ি বেশি একটা বড় হয় না, তাদের কিন্তু সুতা জোড়া দিয়ে এক মুষ্টি করার দরকার নেই, তাদের যা আছে এটা চলবে। তোমরা কিন্তু সুতা জোড়া দিয়ে এক মুষ্টি বানাও, এরকম দায় দায়িত্ব তাকে দেওয়া হয়নি, কিন্তু তার বড় হয় সে এক মুষ্টির থেকে কম করতে পারবে না, গুনাহে কবীরা। ওয়াজিব সকল ফুকাহাদের নিকটে ওয়াজিব। তো আমি কি বলতেছিলাম, সুন্নতের অর্থ হল নবীজির তরিকা, তাই ফরজ হোক ওয়াজিব হোক যাই হোক নবীজির তরিকা, এলো সুন্নতের অর্থ। শুধু জোয়ারের সাহেবের সুন্নত না, ওটাও ফেকার আসছে না, হাদিসের পরিভাষা না, ওটা হাদিসের পরিভাষা না, ফেকাবিদদের পরিভাষা। এখন আপনাকে জানতে হবে সুন্নতের অর্থ, যখন বুঝলাম সুন্নতের অর্থ নবীদের তরিক, তাহলে স্বাভাবিক মাথা একটা প্রশ্ন আছে, হাদিস করলে কি অসুবিধা হয়, হাদিস বললে কি কোনো সমস্যা হয়। আমি অর্থ করলাম, তোমরা যারা আল্লাহকে মহব্বত করতে চাও আমার সুন্নতকে ফলো করো। এখানে এই অর্থ তো করা যেত তোমরা সহিহ হাদিস ফলো করো, এটা করা যেত না, কেউ তো করে নাই, কেন করে নাই এটা বুঝতে হবে, কেন করে নাই কেনটা বুঝতে হবে, এটা সূক্ষ্ম কথা। হাদিসের কিতাবের ভাণ্ডারে যা আছে, হাদিসের কিতাবের ভাণ্ডারে যা আছে সব হাদিস, সব কি হাদিস, কিন্তু সবগুলো কিন্তু সুন্নত না, সবগুলো কি না সুন্নত না। ওই হাদিসের কিতাবের ভাণ্ডার থেকে বাসুনি করে একটা পাঠ সুন্নত, ফটাফট দেখতে হবে যে এই হাদিসটা নবীজি উম্মতকে লক্ষ্য করে বলেছেন, কাকে লক্ষ্য করে, এক নম্বর শর্ত। যেটা তিনি নিজের জন্য বলেছেন, অন্য কোন সাহাবিকে খাস করে বলেছেন, খাস একজন সাহাবিকে বলছেন যে এই বকরি ছাগল এর বয়স এক বছর হয় নাই, কিন্তু এইটা দিয়ে তোমার জন্য কুরবানি হবে, কেমন তা কার কারোর জন্য হবে না। ওই সাহাবির নাম আবু বুরদা ইবনে লিয়ান। ক্লিয়ার বলতেছেন যে এই এক বছরের কম বয়স্ক ছাগল দিয়ে তোমার জন্য কুরবানি হবে, কেয়ামত তাক আর কারোর জন্য হবে না। এটা কি সুন্নত বলা যাবে, এটা কি এই ব্যাপক উম্মতের জন্য বলেছেন, একজনের জন্য খাস, অনেক কথা নবীর জন্য খাস, যেমন তিনি একসাথে চারের বেশি বিবাহ করছেন, হাদিসের কিতাবে নেই কিন্তু নবীর সাথে খাস, তিনি মোহর দেওয়া ছাড়া বিবাহ করছেন, হাদিসের কিতাবে নেই, নেই কিন্তু আমাদের জন্য হবে, তার কোন কোন বিবাহ আল্লাহ পড়াইছেন আরশে, দুনিয়ায় কোন বিবাহ হয় নাই। এটা আপনার আমার জন্য খাটবে? অনেক হাদিস আছে নবীজির জন্য বা কোন কোন সাহাবির জন্য খাস। তা আমি সুন্নতের জন্য প্রথম যে শর্ত লাগাইলাম, ওই শর্ত দ্বারা ওই হাদিসগুলো বাদ হয়ে গেল, যেগুলো নবীদের সাথে খাস বা কোন সাহাবির সাথে খাস। খাস বুঝেন না, সীমাবদ্ধ, নির্ধারিত, নির্দিষ্ট। ওই খাসগুলো হাদিস থাকলো, কিন্তু কি হল না, হাদিস বুখারী শরীফ আছে, সহি হাদিস, কিন্তু কি না, যেহেতু উম্মতের জন্য বলা হয়নি। দুই নম্বর শর্ত, ওই ব্যাপারে ওইটা সর্বশেষ নির্দেশ হইতে হবে। ওই ব্যাপারে এক এক ব্যাপারে কয়েকবার নির্দেশ আসছে, এক এক ব্যাপারে কয়েকবার নির্দেশ আসছে। ধরেন নামাজ, একবার নির্দেশ ছিল নামাজে কথা বলা যায়, স্বয়ং নবীজি কথা বলছেন, চার রেখা তালা নামাজে দুই রেখাতে ভুলে সালাম ফেরাইছিলেন, ফেরার পরে অনেক কথা হয়েছে, আমি ব্যাখ্যা যাব না, অনেক কথার পরে নাকি তাহকিক হয়ে গেছে, যাচাই হয়ে গেছে যে আসলে কয় রেখাত হয়েছে, দুই রেখাত। তো নবীজি আগে বেড়ে আর দুই রেখাত পড়ে সজ্জা করছেন, তখন এটাই শূন্য ছিল। আমাদের ভুল হলে কথাবার্তা বলে দেখি করা যেত, ঠিক করা যেত, কিন্তু এটা কিন্তু শেষ নির্দেশ না। পরবর্তী নির্দেশ, নামাজে কথা বলা যাবে না, ইন্না ফি সালাতি লা শুগলান, নামাজে কোনো কথা বলা যাবে না। যে কারণে মদিনায় যাওয়ার পরে একজন সাহাবি নবী আলাইহিস সালাতুসসালামকে নামাজরত অবস্থায় সালাম করছেন, আগেও করতো তারা, ওই হিসেবে করছে, কিন্তু হুজুরে জবাব দেন নাই। তো বিচারা প্রেশার হয়েছে, হুজুর মনে আমার পরে রাগ না, আগে তো নামাজে সালাম দিলে জবাব দিতেন, আজকে দিলেন না কেন? পরে নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকিয়ে বললেন, দেখো আল্লাহর আর একটা আদেশ এসে গেছে, নামাজে সর্বক্ষণ কিছু পড়তে থাকতে হবে বা ইমামের কেরাত শুনতে থাকতে হবে, এখানে এর বাইরে কোনো কিছু করার অবকাশ নেই, অন্য কোনো কিছু করার অবকাশ নেই। তাহলে একসময় কথা বলা ছিল, কিন্তু পরে কথা বলা আছে? একবার নবীজি পায়ে চোট পাইছিলেন, দোতলায় চড়ে গেছিলেন, এক মাস ছিলেন। তো কিছু সাহাবি নবীজির সাথে দেখা করতে গেছে, তো তাদেরকে নিয়ে নবী আলাইহিসসালাম নামাজ পড়াইলেন। নবীজি বসা, ওই তো পায়ে চোট পাইছেন, দাঁড়াইতে পারেন না, বসা, ওই লোকগুলো দাঁড়ান। নবী আলাইহিসসালাম ইশারা করে নামাজের মধ্যে তাদেরকে বসাই দিলেন, বসাই দিলেন, এবং নামাজের পরে বলেন, দেখো ইমাম কেন বানানো হয়, ইমাম বানানো হয় অনুসরণ করার জন্য, কাজে তোমার ইমাম যদি বসে নামাজ পড়ায় তোমরা বসে নামাজ পড়বা, তোমাদের কোনো ওজর আপত্তি থাকুক বা না থাকুক, কিভাবে পড়বা বসে পড়বা। এই হাদিসটা বুখারী শরীফে অন্তত আট জায়গায় আছে। এই হাদিসটা إنما جعل الإمام ليتم به فإن صلى جالسا فصلوا جلوسا أجمعين কিন্তু এটা কি ছিল পরে না পরে বাদ হয়ে গেছে? এই আদেশটা পরে কিন্তু বহাল ছিল না, আর একটা আদেশ এসে গেছে। কি আদেশ আসছে? এখন থেকে অজর আপত্তি ছাড়া কেউ ইমাম হোক মুক্তাদি হোক কেউ বসে নামাজ পড়তে, ফরজ নামাজ বসে পড়তে পারবে না। ইমাম যদি ওজরের কারণে বসে, তোমার কোনো ওজর নেই, সমস্যা নেই, তুমি দাঁড়াও। যে কারণে অন্তিম মুহূর্তে, অন্তিম মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুধবার ইশা থেকে জামাতে যেতে পারেন নাই, এত অসুস্থ। বুধবার ইশা থেকে সোমবার দুপুরের দিকে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। এর মধ্যে মাত্র একদিন গেছেন মসজিদে জোহরের টাইমে। কয়দিন গেছেন? এক অক্ত গেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়াইছেন, ইমামতি করছেন বসা অবস্থায়। কি অবস্থায়? পিছনে সমস্ত সাহাবা কেরাম কি দাঁড়ানো। ওই নির্দেশটা কি বহাল আছে? ইমাম বানানো হয় অনুসরণ করার জন্য, কাজে তোমার ইমাম যদি বসে পড়ে তুমিও বসে পড়বা। আট জায়গায় আছে বুখারি শরীফে এই এই আট জায়গার হাদিস, এখন কি আমল করা যাবে? আপনার কোনো ওজন নাই, আপনি বসে পড়বেন, আপনার নামাজ হবে? হবে 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 না, কারণ সর্বশেষ নির্দেশ এটা না। সর্বশেষ নির্দেশ করতা ওজন না থাকলে দাঁড়াই পড়ো, যে কারণে অন্তিম সময়ে হুজুর এক অক্ত পড়েছেন, হুজুর বসে পড়েছেন, বাকি সবাই কেউ তারা বসে নাই। ওই আদেশটা আগের আদেশটা কি নেই? এই কথাই বলতে দিলাম, প্রত্যেক ব্যাপারে কয়েকবার আদেশ আসছে, তা আমাদের নিতে হবে কোনটা? সর্বশেষ। ডাক্তারের প্রেসক্রিপশনের মতো প্রেসক্রিপশন আছে না, রোগ যখন তীব্র থাকে তখন ডাক্তার একটা লেখে, আবার রোগ যখন হালকা হয়ে যায় হালকা ওষুধ লিখে, কিছু ভিটামিন লিখে। এখন যদি কেউ বলে যে আগেরটা আমি পয়সা দিয়ে করাইনি, আগে যে প্রেসক্রিপশন পয়সা দিয়ে করাইনি, আমি ওটা খাবো পরেরটা খাবো না, তাহলে হবে? হবে না। পয়সা দিয়ে করেছিলেন ঠিক আছে, তখন আমার হালাত ওইরকম ছিল ওইরকম লিখছে, এখন হালাত বদলে গেছে আর এরকম লিখছে, ঠিক এরকম। ইসলাম একদিনে কমপ্লিট হয় নাই, তাহলে মানুষ ইসলামকে কঠিন মনে করত, ইসলামের দিকে আগাইতে সাহস পাইত না। এই জন্য একদিনে কমপ্লিট করা হয় নাই, আস্তে 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 আস্তে। এই রোজা, রোজা একদিনে রোজা আসে নাই, মানুষ ভয় পেয়ে যেত। প্রথম সিস্টেম ছিল যাদের মনে চায় রোজা রাখো, যাদের সাহস হয় না দরকার নেই রোজা রাখিও না। তুমি সুস্থ মানুষ, তুমি রোজা না রেখে একজন গরিব মানুষকে দুই বেলা খাওয়ায় দাও, এতে তোমার রোজা হয়ে যাবে। দেখেন রোজা কিভাবে আসছে, তো কেউ কেউ রাখছে, কেউ কেউ দুই বেলা খাওয়াই দিছে। কিন্তু যারা খাওয়াই দিছে গরিবকে, তারা কিন্তু একটা জিনিস বুঝতে পারছে কি, রোজা রাখা সম্ভব, সবে সাদেকতে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা সম্ভব। আমি যদিও রাখি নাই, আমার অমুক ভাই রাখছে, অমুক ভাই রাখছে, অমুক ভাই রাখছে, অমুক ভাই রাখছে, কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা হয় নাই, রাখা সম্ভব। আগে সাহস পায় নাই, এত লোকের রাখা দেখে ওর কি হয়ে গেছে সাহস নেই। তখন পরবর্তী এক পর্যায়ে আদেশ আসছে, ফামান শাহিদা মিনকুমুস সাহরা ফালিয়াসুম, এখন থেকে তোমরা যারা সমর্থবান আছো তোমরা কিন্তু অবশ্যই রোজা রাখবা, এখন আর মিসকিনকে খাওয়াইলে হবে না। এখন মিসকিন খাওয়াইলে হবে কার? আশি বছরের বুড়া, নব্বই বছরের বুড়া, রোজা রাখার কি নেই, ক্ষমতা নেই, সে যদি মিসকিনকে খাওয়ায় তার রোজা হয়ে যাবে। কিন্তু যুবক মানুষ, শক্তিশালী মানুষ, সে মিসকিনকে খাওয়াইবে এখন রোজা হবে? কিন্তু প্রথমে তো হয়তো, আমি দেখাইতেছি হুকুম আহকামগুলো একবারে আসে নাই, মানুষকে প্রস্তুত করার জন্য আস্তে 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 ছয় ছয় বুঝায় বুঝায় আস্তে। এই মদ হারাম করা হয়েছে, তারা মদে অভ্যস্ত ছিল, একবারে হারাম করা হয়নি, কয়েক ধাপে দেখে হারাম করেছে। এর আগে নানান কথা বলেছে খাও, কিন্তু মনে রেখো এর ক্ষতি লাভের থেকে বেশি। তো গাড়ির লোকেরা এটুকু শুনে বাদ দিয়ে দিচ্ছে, অনেকে বাদ দেয় নাই। দ্বিতীয় ধাপে ব্যয় কইছে পথ খাইতে পারো, কিন্তু এই মাথার অবস্থায় কেউ মসজিদে আসবে না, নামাজের ধারে কাছেও আসবে না। তখন মধ্যম সাইজের জ্ঞানী যারা তারা বাধ্য হবে, ভালো না তো এটা, এটা খেয়ে মসজিদে আসা যাবে না, জিনিস ভালো না। এই ধাপে ধাপে আগাইছে। এরপর এক পর্যায়ে যে কঠিন আদেশ নাজিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তো নাপাক, মদ খাওয়া শয়তানের কাজ। পয়লা দিন তো কয় নাই, পয়লা দিন আল্লাহ কথাটা বলল যে মদ খাওয়া শয়তানের কাজ। এত পরে এসে গেছে প্রত্যেকটা ব্যাপারে দেখা যাচ্ছে হুকুমগুলো কিভাবে আসছে, ধীরে ধীরে আসছে। তাহলে সুন্নত হইতে গেলে এক নম্বর শর্ত হল উম্মতকে লক্ষ্য করে আদেশটা দিচ্ছেন, এক নম্বর। দুই নম্বর শর্ত হল সেটা ওই ব্যাপারে সর্বশেষ আদেশ। তাহলে ওটা বহাল আছে, আগেরগুলো কি রহিত হয়ে গেছে? আগের যেগুলো রহিত হয়ে গেছে ওইগুলো হাদিসের কিতাবে নেই, হাদিস যারা জমা করছে তা তো কোনটা বাদ গেছে কোনটা বহাল রয়েছে ওর ভিত্তিতে জমা করে নেই। তারা নবুয়তের 23 বছরে যা ঘটছে যদি এর বর্ণনা সূত্র সহি হয়ে থাকে সব লয়ে এসে, নবুয়তের 23 বছরে যা ঘটছে ওই ব্যাপারে যত হাদিস পাইছে বর্ণনাকারী একদম মিথ্যুক না, বর্ণনাকারী ঠিক নিয়ে আসছে। ওটা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব না, ওটা বাস্তবায়ন করার দায়িত্ব ফিকাবিদদের। আর এক গ্রুপ আল্লাহ ওলামাদের মধ্যে অনেক গ্রুপ রাখছে, এক গ্রুপের নাম কারি, তারা কোরআন সহি করে দেবে। আর এক গ্রুপের নাম হাফেজ, তারা মুখস্থ করাই দিবে। আর এক গ্রুপের নাম আলেম, তারা অর্থ তথ্য শিখাবে। তো সব নাম ভিন্ন ভিন্ন না? হাদিস ওয়ালার এক দায়িত্ব, ফিকাওয়ালার আর এক দায়িত্ব। তো ফিকাবিদরা এইগুলো বাছনি করছে, করে এইগুলো হাদিস, এইগুলো সুন্নত, এইগুলো হাদিস, এইগুলো সুন্নত পার্থক্য করছে। বুখারী শরীফের নাম কি? আমাদের সবাই বুখারি বুখারি করি, এই কিতাবটার নাম কি? সহি বুখারি। বুখারী শরীফের নাম তো লোকেরা রাখছে, এটা ডাক নাম। এই নামটা লোকেরা রাখছে, এটা কি নাম? কিন্তু এই কিতাব তিনি লিখছেন, হাদিসের কিতাবগুলো কিন্তু লেখা হয়েছে রাশিয়াতে। এখন এলেমের মার্কাজ গ্রেট ভারত, গ্রেট ভারত। এর আগে এলেমের মার্কাজ ছিল গ্রেট রাশিয়া। যত হাদিসের কিতাব দেখতেছেন, দুই একখান বাদে, দুই একখান বাদে সমস্ত হাদিসের কিতাব কোথায় জমা করা হয়েছে? রাশিয়ায়। বুখারের বাড়ি রাশিয়ায়, বুখারা কোন জায়গায়? রাশিয়ার মধ্যে। উনি কিন্তু ওনার কিতাবের নাম রাখেন নাই বুখারী শরীফ, ওনার বাড়ি বুখারা, সেই ওনাকে বলা হয় বুখারি। আমার বাড়ি বাংলাদেশ, তা আমাকে বলা হয় বাংলাদেশি। একজনের বাড়ি মক্কা, তাকে বলা হয় মাক্কি। ওনার বাড়ি বুখারা, তাই ওনাকে কি বলা হয়? বুখারি, ইমাম বুখারি। উনি কিন্তু ওনার কিতাবের নাম এই রাখেন নাই, উনি নাম রাখছেন আল জামিয়া আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। বুঝছেন কিছু? আল জামিয়া আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই যে সুনানিহি কইছে না, যে সুন্নতুনের বহু বছর, এই সুনানটা কি? সুন্নতের বহু বছর। কারণ উনি ইশারা করছেন এটা যদিও হাদিসের কিতাব, কিন্তু এখানে অনেক সুন্নত থাকবে। এটা যদিও হাদিসের কিতাব, কিন্তু এখানে কি থাকবে? অনেক সুন্নত থাকবে যা নবীর উম্মতের জন্য লক্ষ্য করে বলছেন, এবং সেটা সর্বশেষ নির্দেশ, সর্বশেষ নির্দেশ। সবটা কথা বলেন না উনি, এরকম থাকবে। তো বলতেছিলাম যে হাদিসের কিতাবে যা আছে সব কি হাদিস, ওর মধ্যে যে হাদিসের মধ্যে এই দুটো শর্ত পাওয়া যাবে যে উম্মতকে লক্ষ্য করে বলা হয়েছে এবং এটা ওই ব্যাপারে সর্বশেষ নির্দেশ। এই হাদিসগুলোর নাম কি? ওরা মূলত হাদিস, কিন্তু এই হাদিসগুলো এক র্যাঙ্ক উপরে চলে গেছে, চলে যায় কি নাম ধারণ করছে, কি নাম ধারণ করছে, সুন্নত। কাজেই প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা সুন্নত কি হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। প্রত্যেকটা সুন্নত হাদিসের কিতাবে আছে, কিন্তু প্রত্যেকটা হাদিস
না।
ওই যে একজন সাহাবিকে এক বছরের কম বয়স ওয়ালা খাসি দ্বারা জবাই করতে কইলেন, এটা সহিহ হাদিস, বুখারি শরীফের হাদিস, কিন্তু কি না সুন্নত। নামাজে নবীজি কথা বললেন অনেকক্ষণ, পরে আর দুই রেখাত পড়াইলেন, সহিহ হাদিস, বুখারি শরীফের হাদিস। এটা আট দশ জায়গায় আছে, বুখারি আট দশ জায়গায় আছে, আট দশ জায়গায় আছে, এটা হাদিস কিন্তু সুন্নত না, সুন্নত না। আবার ওই যে এক জামানায় রোজা না রাখে গরিবদের খাওয়ানো হইলে রোজা হয়ে যেত, এটাও কি হাদিস, সহিহ হাদিস, বুখারীর হাদিস, কিন্তু কি না সুন্নত না, সুন্নত না। প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা হাদিস
সুন্নত না,
সুন্নত না। এখন যদি আপনি দাবি করেন আই এম আহলুল হাদিস, তাহলে আপনাকে এগারোটা বিয়ে করতে হবে। কেন? হাদিসে এগারো বিয়ে আছে। আর যদি বলেন না আমি আহলে সুন্নত, তাহলে এগারোটা বিয়ে করা লাগবে না, কিন্তু এগারো বিয়ে করতে নবীর কোন উম্মতকে বলেন নাই। হাদিসের দাবি করলে এগারোটা বিয়ে করতে হবে, মোহর ছাড়া বিয়ে করতে হবে, এবং আপনার বিয়ে হয়ে যাবে আরো সে দুনিয়ায় না। এক মেয়েকে দেয় কইবেন, হ্যাঁ তোমার সাথে আল্লাহ জান্নাতে আমার বিয়ে পড়াই দিছে, এইগুলো বলতে হবে। সমস্যা বুঝতেন? প্রত্যেক সুন্নত হাদিস, প্রত্যেক হাদিস। এই জন্য আমলের প্রশ্নে নবীজি কোথাও হাদিস শব্দ ব্যবহার করেন নাই। কি ব্যবহার করছেন? সুন্নত। এক জায়গায় হাদিস ব্যবহার করছেন, সেটা আমলের প্রশ্নে না। এক জায়গায় নবীজি হাদিস ব্যবহার করছেন, ওটা আমলের প্রশ্নে না, অন্য একটা ব্যাপারে। কি? প্রিয় নবীজি বলতেছেন মুসলিম শরীফের হাদিসে, যে কিয়ামতের আগে অনেক ধোকাবাজ বের হবে, অনেক মিথ্যুক বের হবে, তারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে। এই হাদিস আসছে, এই হাদিস আসছে এখানে, এটা আমলের প্রশ্ন না, কিন্তু এখানে ফেতনাকারীকে শনাক্ত করার জন্য, ফেতনাকারীকে তাহলে পাকড়াও করার জন্য এটা বলছেন। এই দাজ্জালরা, কাজ্জাবরা, এই ধোকাবাজরা, ফিতনাবাজরা তোমাদেরকে হাদিস শুনাইবে। কি হাদিস? মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমরাও জীবনও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনো নাই, তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনো নাই। তাহলে তোমরা ওই গ্রুপ থেকে দূরে থাকো, ওরা যেন তোমাদেরকে গোমরা করতে না পারে, বেইমান করতে না পারে। তাহলে হুজুরের ভবিষ্যৎবাণী করলেন যে হাদিস দিয়ে গুমরা করার জন্য একটা গ্রুপ বের হবে, হাদিস বলে বলে গুমরা করার জন্য একটা গ্রুপ বের হবে, তারা হাদিস বলে বলে মানুষকে কি করবে, গুমরা করবে। যেমন তারা বলবে কোন কাজা নামাজ নেই, কোন উমরি কাজা নামাজ নেই, অথচ প্রত্যেকটা হাদিসের কিতাবে কাজা নামাজ আদায় করার তরিকা কি এর ব্যাপারে বিরাট চ্যাপ্টার, বিরাট অধ্যায়, আর তারা কইতেছে কি কোন কাজা নামাজ নেই। এই হাদিস শোনাইতেছে কোন কাজা নামাজ নেই, কি হাদিস হলো? তারপর বলতেছে যে হাত বাঁধতে হবে বুকের উপরে, তিন রকম হাদিস আছে, নাভির নিচে সবচেয়ে শক্তিশালী হাদিস, নাভির উপরে মধ্যম শক্তিশালী, বুকের উপরে সবচেয়ে দুর্বল, ওটা পেশ করছে। আরে শক্তিশালী গুলো কও, এটা যে পেশ করছো এর দাবি তো বিতর্কিত। আমি লম্বা আলোচনা করছি আমার একটা কিতাবে, এই কিতাবের নাম বাংলা কিতাব তোফাতুল হাদিস। এই বুকের উপরে হাত বাঁধার হাদিসটা কি পরিমাণ বিতর্কিত, আপনি পড়লে হয়রান হয়ে যাবেন। আমার এই কিতাবটা আপনারা সংগ্রহ করেন, এর নাম হল তোহফাতুল হাদিস। এটা কইতেছি আমরা, ওর ঠিক আছে, এটাও ঠিক আছে মানলাম, কিন্তু এটা মহিলাদের জন্য কইছে। তোমরা কি সব পুরুষে মহিলা মনে করছে? ওরা কইতেছে কেন এই হাদিস বয়ান করতেছে? আর এক হাদিস বয়ান করতেছে তিন তালাকে এক তালাক পড়বে, তিন তালাকে। অথচ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আনছেন কেউ তিন তালাক দিলে কি হবে, তিন তালাক পড়বে। ইমাম বুখারী রহমাতুল্লাহ তার কিতাবে আনছেন তিন তালাক দিলে তিন তালাক পড়বে, আর এই বেটা হাদিস বয়ান করতেছে তিন তালাক দিলে এক তালাক পড়বে। এই গলত ফতোয়া দিলে তার বিবি তো হারাম হয়ে গেছে, তিন তালাক দিতে হারাম হয়ে গেছে না? এই বিবির নির্দেশে আসে সারা জীবন জেনা হয়েছে, আর যা সন্তান উৎপাদন করতেছে সব হারাম জাদা হয়ে গেছে, তার খবর আছে। এই ফতোয়া দেওয়ার কারণে বিবিও হারাম হয়ে গেছে, জেনা হয়েছে, আর ছেলেবেলা সব কি হয়ে যাচ্ছে, হারাম জাদা হয়ে যাচ্ছে। কি ফতোয়া হলো? এবং তারা আর এক ফতোয়া দিচ্ছে যে তারাবির নামাজ আট টাকা পড়তে হবে, অথচ নবীজি তার হায়াতে চার দিন তারাবির নামাজ পড়ছিলেন। কয়দিন? চার দিন। প্রত্যেক দিন লোক এইভাবে বাড়ছে, এমন ভাবে লোক বাড়ছে যে চতুর্থ দিন হুজুর আর হুজরার মধ্যে ছিলেন, হুজরা বের হননি। লোকেরা খুব গলায় খাকা দিতে করতেছে যে বেরোন পড়ান, হুজুর বেরোন নেই। পরে ফজর পরে বললেন তোমরা যে আসছ তোমাদের আওয়াজ টাওয়াজ করতেছিলে সব আমি শুনছি, কিন্তু আমি বের হই নাই কেন? তোমাদের আবেগ জজবা দেখে আমার ভয় হইতেছে যে এইভাবে যদি আমি নামাজ চালাই যাই তাহলে আল্লাহ এই নামাজটাকে ফরজ করে দিতে পারেন, এই নামাজটাকে কি করতে পারেন, ফরজ করে দিতে পারেন। কাজে এখন থেকে এই নামাজ মসজিদে জামাতের সাথে হবে না, তোমরা প্রত্যেকে যার যার বাড়িতে পড়ে নাও। এই হাদিসটা বুখারী শরীফে চার পাঁচ জায়গায় আছে, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস আসছে ওটা বিশ টাকা ছিল। নবীজিতে চার জায়গা চার দিন পড়াইছে, কয় জায়গা ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বিভিন্ন সূত্রে হাদিস আসছে চার দিন যে পড়াইছে কয় জায়গা ছিল? বিশ টাকা ছিল। এইভাবে নবীজির জামানায় আর জামাত হয় নাই, ফরজ হবে, ফরজ হয়ে যেতে পারে এই ডরে। এরপরে আসলেন কে? আবু বকর সিদ্দিক। ওনার দুই বছর বড় পরেশানির মধ্যে দেখেছে, ওদিক দিয়ে মিথ্যা নবী বেরোয়েছে, ওদিক দিয়ে জাকাত অস্বীকারী বেরোয়েছে, এইগুলো নিয়ে লড়াই করতে করতে ওনার দুই বছর গেছে গা। উনি এই ছোট ছোট জিনিসের দিকে খেয়াল করতে পারেন নাই। এরপরে আসছে ওমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, যিনি খলিফায়ে রাশেদ, মেয়েরাজে নবীজি তার জান্নাত দেখে আসছে। মেয়েরাজ থেকে আসে নবীজি বললেন ওমর আমি তোমার জান্নাত দেখে আসছি, এবং মেয়েটাও দেখছি ওখানে হাউসের মধ্যে একটা হোর উজু করতেছিল, ওমরের জান্নাত তো বেশি দেখে আসছে মেয়েরাজে। আরে ইরানের খমেনি লিখছে আবু বকর ওমর অন্তর থেকে ইমান আনে নাই, লোক দেখার জন্য ইমান আনছিল, এই লোভে নবীজি মারা গেলে নেতৃত্ব পাওয়া যাবে। খমেনি লিখছে যেখানে নবীজি হয়তো ওমরের বেশ দেখে আসছে, বেশ তো দেখে আসছে মেয়েরাজের রাত্রে, তার সম্পর্কে লিখছে উনি দিলের থেকে ইমান আনে নাই, উপদ্রুপদান ছিল নেতৃত্বের লোভে। বলেন নাউজুবিল্লাহ, খমেনির ইমান আছে? ওটা কি শিয়া বিপ্লব না ইসলামী বিপ্লব? ইরানের তো শিয়া বিপ্লব না ইসলামী বিপ্লব? শিয়া বিপ্লব, নট ইসলাম। ক্লিয়ার বলতে নেই বলি তো আমি হাদিস আর সুন্নতের পার্থক্য বলতেছিলাম, যে ফেতনা বুঝাইতে দেয় নবীজি কি শব্দ ব্যবহার করছেন, ফেতনা বুঝাইতে দেয়। এই যে তিন তালাকে কি বলতেছে, তিন তালাকে এক তালাক, একদিকে তারা বলে আমরা বুখারি মানি, আর একদিকে বুখারি কয় তিন তালাকে এক তালাক, এটা মানি না। আর তারা বি বলে কয় রেখাত, আট রেখাত, অর্থাৎ নবীজি পড়ে গেছে কয় রেখাত, বিশ রেখাত। এবং অবকাশের দিকে জামানায় কিছু হয় নাই, ওমরে ফারুকের জামানায় তিনি দেখলেন মসজিদে ওই কোনায় তিনজন, ওখানে পাঁচজন, ওখানে সাতজন, ওখানে দুইজন, বিভিন্ন জায়গায় জামাত হচ্ছে। হয়তো ওমরে ফারুক যে ছত্রভঙ্গ জামাত তো ভালো দেখা যায় না, উনি এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় কারি, যে তার নাম উবাই ইবনে কাব, কি নাম, তাকে ইমাম বানায় উনি মসজিদে একটা জামাত চালু করলেন, উনি বিশ টাকা পড়াইতেন, কয় রেখাত, বিশ টাকা পড়াইতেন। নবীর জামানায় সাত দিন হলো কয় রেখাত, আর দ্বিতীয় খলিফার থেকে শুরু হলো বিশ টাকা, আজ পর্যন্ত আপনি মক্কা মদিনায় যান দ্বিতীয় খলিফাতে নিয়ে আজ পর্যন্ত কয় রেখাত চালু আছে, বিশ টাকা চালু আছে। যারা বলেন তারা আট টাকা, একজন সাহাবিকে দেখান যে ওমর যখন তাকে রাজিয়াল্লাহু আনহু বিশ টাকা চালু করলো, একজন সাহাবি প্রতিবাদ করছিল, এমন একজন সাহাবিকে দেখান, দেখাইতে পারেন? আর সাহাবিরা কি এত মরা ছিল, এত ভীত ছিল যে ওমর রাজিয়াল্লাহু আনহু একটা গলত কাজ করবে আর লক্ষাধিক সাহাবি চুপচাপ তামাশা দেখবে, এটা হইতে পারে? যদি গলত কাজ করতেন সাহাবারা তলোয়ার নিয়ে ওমরের উপরে ঝাঁপাই পড়ত, তো তলোয়ার তো দূরের কথা, মুখেও কেউ বলে নাই। রসুল হাতে দেখছে তারা বিশ টাকা, আপত্তি করবে কেন? আর আপনার কাছে যেটা বলে এটা আসলে তার যদি এটা তারাবির দলিল না, কিসের দলিল? ওই হাদিস আছে, মা আয়েশা বলেন নবীজি রমজানে রমজানের বাইরে আট টাকাতের বেশি নফল পড়তেন না, নবীজি রমজানে এবং রমজানের বাইরে আট টাকাতের বেশি নফল পড়তেন না। তাহলে এটা এমন নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যে নামাজটা রমজানেও পড়া যায় রমজানের বাইরেও পড়া যায়, সেটা কি তারাবি না তাহাজ্জুদ? যে নামাজটা রমজানেও পড়া যায় রমজানের বাইরেও পড়া যায় সেই নামাজটা কি তারাবি না তাহাজ্জুদ? তাহলে ওই হাদিসটা কোন ব্যাপারে? তাহাজ্জুদের ব্যাপারে। তাহাজ্জুদের হাদিস নিয়ে তারা লাগাইছে যে কোন জায়গায়? তারাবির উপরে। একে বাংলায় বলে উদুর পিণ্ডি উদুর ঘাড়ে, উদুর পিণ্ডি উদুর ঘাড়ে না বুঝে। আর বাবা 41 বছর পড়াই দিছে হাদিস, জানো আমাদের সাথে বোঝাপড়া করো, তোমরা যে আমার সাথে বেশি হাদিস বুঝো, জানো আমার সাথে বসো, বুখারের নামটাও তো করতে পারবা না, বুখারের নামটাও তো সহি করে পড়তে পারবা না। আর যদি মূল বুখারি খুলে দিই যার কোনো জবাব দেওয়া নাই, এক লাইন পড়তেও পারবা না। আমি এক মজলিসে চ্যালেঞ্জ করছিলাম যে এক লাইনও পড়তে পারবা না, এক লোক দাঁড়ায় গেছে আমি পড়তে পারবো, উনি হলেন আহলুল হাদিসের দাবিদার, আমি পড়ছি পড়েন, আমি একটা বুখারি আনলাম পড়েন, পড়তেছে সানা সানা পড়ছে, তাহলে এটা মিষ্টির দোকান নাকি, সানা জেলাবি কোথায় পাইলেন? হাদিসের কিতাবে সংক্ষেপ করার জন্য হাদাসানাকে সানা লেখে, হাদিসের কিতাবে সংক্ষেপ করার জন্য হাদাসানা অমুক আমাদেরকে হাদিস শুনেছেন, ইমাম বুখারি তার উস্তাদের নাম বলবে, তার উস্তাদ তার উস্তাদের নাম বলবে, এইভাবে কোন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ। ওখানে হাদাসানা লেখা থাকে না, কি লেখা থাকে, সানা লেখা থাকে, তো সে ওই সানা পড়ছে, সানা পড়লে আমি ধরে ফেলছি, সানা পাইলেন কোথায়, এটা কোনো মিষ্টির দোকান না, আর পাবলিক খেলাইতে আরম্ভ করছে, তুমি এই হাদিস পড়ছো বোখারি আর সানা পড়তেছি হুজুরের সামনে, এই অবস্থা। যাই হোক, আমি বলতেছিলাম ফেতনার জায়গায় এসে নবীজি হাদিস শব্দ ব্যবহার করছেন, কিছু লোক কিয়ামতের আগে হাদিস বলে বলে কি করবে, ফেতনা করবে, তোমরা তাদের থেকে দূরে থাকবা, তোমরা যেন তোমাদেরকে গুমরা করতে, এই জন্য এই নামে কোনো ফেরকা কোনো নেই ছিল, ব্রিটিশের আমলে শুরু হয়েছে, চার মজাবের ফেকার কিতাব আছে, হাদিসের কিতাব আছে, উসুলে হাদিস আছে, উসুলে ফেকা আছে, তাফসিরের কিতাব আছে, চারু মাজাবের হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, ফেকার কিতাব, এই তিনটার উসুল সব আছে। কিতাব এসে উদ্দেশ্য বছর দেখান তো আহলুল হাদিস নামে কোন ফেরকা ছিল কিনা, তাদের তাফসির কিতাব কোনটা, তাদের হাদিসের কিতাব কোনটা, তাদের তাফসিরের কিতাব কোনটা, কোন জমা নাই এই নামে কোন ফেরকা দেখাইতে পারবেন না, ব্রিটিশ এদেশে আসার আগে দেখাইতে পারবেন না। ব্রিটিশ একটা লোকরে ফরিদ করছিল, সেটির লোকটার নাম মোহাম্মদ হুসাইন বাটালবি, মোহাম্মদ হুসাইন বাটালবি, এই বাটালবি সাহেবকে দিয়ে তারা একটা ফেরকা দাঁড় করাইছিল, সেই ফেরকার নাম কি দিয়েছিল, তাদের নাম আগে ছিল মোহাম্মদী, ওই মোহাম্মদী মানে হযরত মোহাম্মদ না, কিন্তু ওই মোহাম্মদী মানে হযরত মোহাম্মদ মানে তা না, ওই মোহাম্মদী মানে তারা এক আহলে হাদিসকে মানত, তার নাম মোহাম্মদ জোনাগড়ি, তার নাম কি মোহাম্মদ জোনাগড়ি, ওই মোহাম্মদের দিক সম্পৃক্ত করে তারা বলতো আমরা কি ওই মোহাম্মদের দল, রসুলের নাম যে মোহাম্মদ সেই মোহাম্মদ না, ওদের আগে নাম ছিল মোহাম্মদ, ওরা ইংরেজদের পক্ষে ফতোয়া দিত, ওলামায়ে দেওবন্দ বলতো ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, আর এই মোহাম্মদ হুসেন বাটালবি বলতো ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। সেই ইংরেজ গভর্নমেন্টকে বলছিল আমাদের এক নাম হলো মোহাম্মদী আর এক নাম হলো গায়রে মুখাল্লাদ, এই নামগুলো সুন্দর না, লোকজন বেশি একটা বেড়ে না, আমাদের নামটা আহলুল হাদিস বরাদ্দ করলে লোকজন বেড়াইছে খুব সুবিধা হয়, আপনাদের পক্ষে ফতোয়া দিতে খুব সুবিধা হয়। তখন সাথে সাথে ইংরেজ গভর্নমেন্ট ওই গ্রুপের জন্য এই নামটাকে বরাদ্দ করে দেয়, এর আগে আপনি এই নাম পাবেন না, এই নাম পাবেন না। ক্লিয়ার বললাম যে আমলের প্রশ্নে নবীজি কি শব্দ কোথাও হাদিস শব্দ ব্যবহার করেন, হাদিস বর্ণনা করতে কইছি, হাদিস বর্ণনা করো আমরা দেখব এটা কি জাল হাদিস না কি হাদিস, না সহি না হাসান না জয়ীফ, বর্ণনা করো, হাদিস বর্ণনা করতে কইছেন, আমলের প্রশ্নে হাদিস বলেন নাই, আমলের প্রশ্নে সুন্নত বলছেন, শুধু কারা ফেতনা করবে ওদের কথা বোঝাইতে দেয় কি বলছেন হাদিস বলছেন, যেই হাদিস নিয়ে আসবে অমনি ধরে নিয়ে আসবেন, ঠিক আছে তোমার তো হাদিস বুঝলাম, হাদিস বুঝলাম সুন্নত কিনা, কিন্তু তুমিও বুঝবা না আমিও বুঝবা না, তাহলে আমাদের বড় হুজুর কাছে বড় বড় হুজুর আছে না, এ বয়ান উঠেছিল সাহেব উনি একজন বড় হুজুর, মানে খালেদ সাহিবুল্লাহ সাহেব দেখতে যেরকম বড় এমনি আসলেও বড় হুজুর, এরা দেখালে নিয়ে আসে লোকটা হাদিস দেখাইছে, দেখেন তো দেখি হাদিস রয়ে গেছে না সুন্নত হয়ে গেছে। সুন্নত হলে আমরা আমল করব, যদি সুন্নত হয়ে থাকে আমরা কি করব, আমল করব। নিয়ে আসেন আমরা দেখব এটা হাদিস না সুন্নত। শুধু হাদিস হলে আমল করা যাবে না, যে হাদিসটা সুন্নত পর্যায়ে আসছে ওটা কি করা যাবে, আমল করা যাবে। তাহলে হাদিস থাকলে আমল করা যাবে না, বুখারিতে থাকলে কি করা যাবে না, আগে দেখতে হবে সুন্নত কিনা। ভালো করে শোনেন, কান খাড়া করে শোনেন, বুখারিতে থাকলে আমল করা যাবে না। বুখারিতে বুখারি শরীফে বহু হাদিস আমি দেখাই দিব যার উপরে আমল করা হারাম, রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। বুখারি শরীফে আছে যদি স্ত্রীর সাথে মিলন হয় 10 মিনিট ধরে আর বীর্যপাত না হয় তো গোসল লাগবে না। স্ত্রীর সাথে 10 মিনিট ধরে মিলন হয়েছে, সব হয়েছে, কোনো কারণে বীর্যপাত হয়নি, বুখারি শরীফে হাদিস আছে গোসল ফরজ হবে না। এটা এক জামানায় ছিল, পরে রহিত হয়ে গেছে। পরে কি হয়েছে, এই হাদিসটা রহিত হয়ে গেছে। পরবর্তী নির্দেশ হল ইদাল তাকাল খিতানুল খিতানা ফাকাদ ওয়াজাব আল গোসল, দুইজনের খতনার জায়গা যদি মিলিত হয় গোসল ফরজ হয়ে যাবে। দুইজনের খতনার জায়গা যদি মিলিত হয় কি হয়ে যাবে, গোসল ফরজ হয়ে যাবে। আগেরটা আছে নেই, কিন্তু ওই হাদিসটা বুখারিতে আছে কিনা। এখন আপনি একা একা বুখারি অনুবাদ দেখে দেখে আমল করেন, সব কর্মকাণ্ড করে গোসল না করে মসজিদে চলে আসলে খটখট করে কি ব্যাপার, বিবির কাছে গেছে না গোসল করেন, বুখারির কাছে, বুখারির কাছে। তুমি একাই বুখারি বুঝছো, আচ্ছা হুজুর আগে ঘাস কাটায়, তুমি একাই বুখারি বুঝছো, খুলে দিলে তুমি পড়তে পারবা, রেস জবাব দেওয়া নেই, এক লাইন পড়তে পারবা, ওই ছানা পড়বা, ছানা দিলে আমি পড়বা। একটা প্রশ্ন বাকি রয়ে গেছে, এটা তো আপনারা বুঝছেন, প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু সকল হাদিস বুখারি তো অনেক হাদিস আমি দেখাই দিব যেগুলো এখন আমল করা জায়েজ নেই। গোসলের একটা দেখাইলাম, গোসলের একটা দেখাইলাম, তারপরে মিসকিনকে দুই বেলা খাওয়াইলে কি হয়ে যায়, রোজা হয়ে যায়, তা বুখারিতে আছে, এখন আমল করা যাবে, হারাম হারাম। বুখারিতে আট জায়গায় আছে নবী যে কথা বলছেন নামাজে, এখন কথা বলা যাবে, এখন আমল করেন বুখারির হাদিসের উপরে, বুখারির হাদিসের উপরে হারাম। রোজা অধ্যায় আছে তোমরা আইয়ামুত তাশরিকে রোজা রাখো, জিলহজের 11-12-13 তারিখ রোজা রাখো, অথচ এই 3 দিন রোজা রাখা অন্য হাদিস দ্বারা হারাম হয়ে গেছে, অথচ রহিত হয়ে গেছে যে হাদিসটা ওটা বুখারিতে আছে। রোজার ব্যাপারে যে হাদিসটা রহিত হয়ে গেছে ওই হাদিসটা কোথায় আছে, এখন আপনি একা পণ্ডিতগিরি করেন, অনুবাদ দেখে দেখে আমল করেন, তো যে কয়েকদিন রোজা রাখা হারাম আপনি ওই কয়েকদিন রোজা রাখবেন, আর নিজের মনে করেন বিরাট ইবাদত করে নিলাম, হয়ে গেছে কি বুখারি দেখে দেখে আমল করেন উনি, অত মানে হারাম কাছে কি কাজ করতেছেন। এই জন্য যতই ডাক্তারের বই বাংলা হোক ডাক্তার লাগবে, যতই আইনের বই বাংলা হোক অ্যাডভোকেট লাগবে, যতই হাদিসের বই বাংলা হোক আলেম লাগবে, হক্কানি আলেম লাগবে, মুফতি লাগবে। নবী যে ক্লিয়ার বলছেন রুব্বা হামিল ফিকহিন লাইসা বিফকিহ, অনেক ফিকার বাহক থাকবে, ফিকার বাহক যাদেরকে মুহাদ্দিস বলা হয়, অনেক ফিকার বাহক থাকবে তার কাছে অনেক ফিকা আছে, কিন্তু সে ফিকা বের করতে পারে না, আহরণ করতে পারে না। রুব্বা হামিল ফিকহিন লাইসা বিফকিহিন, এই হাদিসের অর্থ কি, এই হাদিসের অর্থ হল সকল মুহাদ্দিস ফকি হবে না, ফকি বানানোর জন্য তোমরা আলাদাভাবে ব্যবস্থা নাও, সব মহাদেশ থেকে ফেকার আজা করো না, মহাদেশ হাজারও হবে এর মধ্যে সবাই কি হবে না, হ্যাঁ ফকি হবে। আমরা হাদিসের কিতাবে শত শত ব্যক্তির নাম পাই যারা বুখারি শরীফের রাবি বর্ণনাকারী, তারা সবাই কি ফকি? মাসলা বের করতে পারে? অনেক সূক্ষ্ম জিনিস, যেরকম সমুদ্রে এক গ্রুপ আছে উপর থেকে ফায়দা নেয়, ওদেরকে বলে জেলে, কি বলে? আর এক গ্রুপ আছে একদম তলার থেকে ফায়দা নেয়, একদম তলার থেকে মনে মুক্তা নেয় তলার থেকে, ওদের কি বলে? ডুবুরি। তো ছাগলে ফায়দা নিচ্ছে কয় গ্রুপ? এক গ্রুপ উপর থেকে মাছ ধরছে, আর এক গ্রুপ তলার থেকে মুক্তা মানি তুলতেছে, তার একটা তুললে জিন্দগি পার। ঠিক কোরআন হাদিস একটা সাগর, তারা মহাদিস তারা উপর থেকে নিচ্ছে, তারা তাদের উদাহরণ হল জেলের মতো, আর যারা ফেকাবিন তাদের উদাহরণ কার মতো? টুপুরের মতো, তারা ওর গভীরে দেয় মশলা মশাইল বের করে নিয়ে আসছে। নবীজি বলতেন সব মহাদেশ ফকি হবে না, সব ফকি কিন্তু মহাদেশ, কোন ব্যক্তি মহাদেশ না হয়ে ফকি হইতে পারবে না, কোন ব্যক্তি মহাদেশ না হয়ে ফকি হইতে পারবে না। কিন্তু কোন ব্যক্তি ফকি মহাদেশ না হয়ে ফকি হইতে পারবে না, ফকি হইতে গেলে মহাদেশ হওয়া জরুরি, ফকি হইতে গেলে, কিন্তু মহাদেশ হইতে গেলে কি ফকি হওয়া জরুরি? মহাদেশ হইতে গেলে ফকি হওয়া জরুরি? আমি একটা ঘটনা বলি তাহলে বুঝবেন। এটা বুখারি শরীফের ক্লাস হইতেছে, আমি আসলে বক্তা টক্তা না, তো যেখানে যাই এক সবক বুখারি পড়াই দেই, আমি কোনো বক্তা টক্তা না, আমি ছাত্রদেরকেও বুখারি পড়াই, আমার পাবলিকের মাহফিলে গেলে ওদেরকে একটা সবক পড়ে রাখুক জীবনে, পাবলিকরা জীবনে কি করুক বুখারের একটা ক্লাস করুক, অসুবিধা আছে? এই জন্য আপনাদেরকে বুখারি পড়ছে, আপনার এখন বুখারি ছাত্র। একটা ঘটনা শোনাই, আমাদের আবু হানিফা রহমতুল্লাহ এর প্রধান ছাত্র যিনি ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ প্রধান, সেকেন্ড ছাত্র হল ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম মোহাম্মদ, আর এক নম্বর হল আবু ইউসুফ। উনি একজন মহাদ্দেশ সাহেবের কাছে হাদিস শিখতেন, উনি আবু হানিফা রহমতুল্লাহ কাছে ফেকা পড়তেন, আর একজন মহাদ্দেশের কাছে কি পড়তেন? হাদিস পড়তেন। সেই মহাদ্দেশের নাম হল সুলাইমান ইবনে মেহরান আল আমাস, সুলাইমান ইবনে মেহরান আল আমাস। এই যার কাছে উনি হাদিস পড়তেন তার দরবারে একটা লোক একটা প্রশ্ন নিয়ে আসছে, হুজুর এটার ফতোয়া কি হবে, এই মশলাটার ফতোয়া কি হবে? উস্তাদে কোন দিশা পাইতেছে না, এটার তো কোন জবাব পাইতেছে না, কি জবাব? ডাকাইছেন ওনার ছাত্র আবু ইউসুফ, উস্তাদে জবাব পাইতেছে না, উস্তাদ ছিল বহু বড় মহাদিস, অনেক বড় মহাদিস, জবাব পাইতেছে না, কারা ডাকছে? ছাত্র আবু ইউসুফকে ডাকছে, বাবা এই ফতোয়া নিতে এসেছি, কি করা যায় দেখো তো, ফট করে জবাব দিয়ে দিচ্ছে, জবাব দিয়ে দিচ্ছে। তো বাবা এলে তুমি কই হাত কোন হাদিসকে কইলা? এই যে আমাদের একটা হাদিস পড়াইছেন আপনি, এই যে দু চার দিন আগে আপনার হাদিস পড়াইছেন, এই হাদিসে তো এই মশলা হয়ে গেছে। বলার পরে ওরা বুঝে আসছে ঠিকই তো, এই হাদিস দ্বারা তো এই মশলা প্রমাণ হয়, এই হাদিস দ্বারা এই মশলা, এই হাদিস দ্বারা এই মশলা প্রমাণিত হয়, ওনারও বুঝে আসলো। তখন তিনি মন্তব্য করলেন, ইয়া আমাশার আল ফুকাহা, হে ফকিদের জামাত দল, আনতুমুল আতিব্বা, তোমরা হলো ডাক্তার, আমরা হলো ছায়া দিলা, আমরা হলো ওষুধ বিক্রেতা। আমরা মুহাদ্দিসিনরা হলো ঔষধ বিক্রেতা, ফার্মেসিওয়ালা। আর তোমরা যারা ফিকা জানো, তোমরা কি? তোমরা হলো ডাক্তার। তোমরা এই একটা ওষুধ কত কাজে লাগে সব বলতে পারবো, এক একটা ওষুধ কত কত কাজে লাগে এগুলো সব তোমরা বলতে পারবা, আমরা বলতে পারবো না। আমাদেরকে যেটা ওষুধটা তোমরা লিখে দিবা, আমরা ওটা দিতে পারবো, ওই ওষুধটা দিতে পারবো, কিন্তু চিকিৎসা দিতে পারবো না। একই ওষুধ সর্দিতেও কাজে লাগে, একই ওষুধ অ্যালার্জিতেও কাজে লাগে, এটা তো ডাক্তাররা বলবে। কারা বলবে? ডাক্তাররা বলবে। আমি দেখাইতেছি এই সুলাইমান নামে মেহরান, ইনি কি মুহাদ্দিস না? মুহাদ্দিস না, কিন্তু ইনি কি ফতোয়া দিতে পারলেন? ফতোয়া দেওয়ার জন্য কারা ডাকলেন? আবু ইউসুফকে ডাকলেন। এই কথায় বলছিলাম যে প্রত্যেক ফকি মুহাদ্দিস, প্রত্যেক ফিকাবিদ কি মুহাদ্দিস, কিন্তু প্রত্যেক মুহাদ্দিস ফিকাবিদ না। যেমন সুলাইমান ইবনে মেহরান আলামাস বহুত বড় মুহাদ্দিস কিন্তু ফকি না। আর এই লাইনের একটা ঘটনা বলি, ওনার নাম হল ইয়াজিদ ইবনে হারুন, ইনি ইমাম বুখারী রহমাতুল্লাহ উস্তাদ। ইয়াজিদ ইবনে উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ। ওনার দরবারে বড় বড় ব্যক্তিরা বসা আছে, আলী ইবনুল মাদিনী বসা, ইয়াহিয়া ইবনে মাঈন বসা, আহমদ ইবনে হাম্বল বসা, এত বড় বড় লোকেরা বসা। ইতিমধ্যে একটা লোক আসছে ফতোয়া দিতে, তখন আবু হানিফা দুনিয়াতে নেই, ওনার ইন্তেকাল হয়ে গেছে, আবু ইউসুফ মুহাম্মদ ওনার আছে, এনার কাছে আসছে ফতোয়া দিতে। উনি ওই লোকটাকে বলেন যে তুই ফতোয়া যখন নিবা হাদিস জানতে হলে আমাদের কাছে আসো, এই হাদিসটা কোথায় পাওয়া যাবে কোনো সন্ধান দিব, তুমি আসছো ফতোয়া নিতে, ফতোয়া যখন নিবা তা আমাদের কাছে কেন আসলা? তোমার উচিত ছিল ইমাম আবু হানিফা যাদেরকে রেখে গেছে, যাদেরকে তৈরি করে গেছে, তাদের কাছে যাওয়া উচিত ছিল, ওরা ফতোয়া দিবে, আমরা তো হাদিস দিতে পারি, ফতোয়া দিতে পারি। ওনার এই কথা শুনে ইমাম আহমদ বিন হাম্বল, আলী ইবনুল মাদিনী, তারা বলতেন হুজুর আপনি বসা আছেন, আমরা বসা আছি, আমরা কি আহলে এলেম না? ওনার শব্দ ছিল তুমি আহলে এলেমদের কাছে যাও, তুমি যখন ফতোয়া নিতে চাও তার কাছে যাও, আহলে এলেমদের কাছে যাও, আমরা আহলুল হাদিস, আমাদের আসছো কেন? আমরা হাদিস বিশারদ, আমরা হাদিস বিশারদ, আমাদের কাছে ফতোয়া নিতে আসছো কেন? তাদের কাছে যাও। এরা বলে হুজুর আমরা কি আহলে এলেম না? আপনি নিজেকে আহলে এলেম না? বলো না, তোমরা কিসের আহলে এলেম? তোমরা হাদিস বিশারদ, তোমরা আহলে এলেম না। আহলে এলেম বলা হয় আবু হানিফা, ইমাম শাফি, এনারা তাদেরকে তৈরি করে গেছে, এরা হলো কি? এরা হলো আহলে এলেম, তারা ফতোয়া দিবে, তোমাদের ফতোয়া দেওয়ার কোন হক নেই। এই দুটো ঘটনা দিয়ে কি বুঝলেন যে প্রত্যেক ফকি মুহাদ্দিস, কিন্তু প্রত্যেক মুহাদ্দিস ফকি না, প্রত্যেক মুহাদ্দিস কি না? আর রুব্বা হামেল ফিকিন গায়রু ফকি, ওই হাত দিতে নবীদের দায়িত্ব দিতেন সব মুহাদ্দিস যেহেতু ফকি হয় না, তোরা ফকি বানানোর জন্য আলাদা ব্যবস্থা করো, তাকাসসুল ফিকা খোলো, তাকাসসুল ফিকা খুলে আলাদা হবে এই মুহাদ্দিস গুলোর কি বানাও, ফকি বানাও। হাদিস আছে ইলম আইহান্নাস ইননামাল ইলমু বিতাআল্লুম ওয়া ইননামাল ফিকহু বিতাফাক্কু, ফকি হাসিল হবে আর এক ফকির সব আছে, মাহের মুক্তির সব আছে থাকে, সব মুক্তি হয়ে যাবে। দুনিয়াতে যত মুসলমান দেখতেছেন আপনি, দুনিয়াতে এর প্রায় ষোলোটাই বলতে গেলে এরা কিন্তু কোনো না কোনো মাজহাব মানে, কোনো না কোনো মাজহাব। মাজহাব তো প্রায় 10-12টা ছিল, মাজহাব কটা ছিল? 10-12টা ছিল, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর মর্জি, শেষ পর্যন্ত কটা থাকছে? ওই বাকি মাজহাবগুলো যারা মানত তারা বিভিন্ন জায়গায় যায় দেখছে, ওই ব্যাপারে তার ইমাম কোনো সমাধান দিয়ে দেয় নাই, ওই মাজহাবের লোকজন বিভিন্ন ক্ষেত্রে দেখছে তারা নতুন যে সমস্যায় পড়ছে ওই ব্যাপারে তার ইমাম কোন সমাধান দিয়ে যায় নাই, তখন তাকে এমন একটা মাজহাব খুঁজতে হয়েছে যে ব্যাপারে জীবনের সমস্ত অধ্যায়ের কি আছে সমাধান, ওটা খুঁজতে যেয়ে বাকি আট মাজহাবের লোকেরা আস্তে আস্তে ঢুকে গেছে কটাই চারটে, আল্লাহর মর্জিও ছিল মাজহাব চারটে হবে, চারটে মাজহাব জান্নাতে যাওয়ার চারটে দরজা, চারটে মাজহাব জান্নাতে যাওয়ার চারটে দরজা। লোহিত সাগর চিনেন আপনারা? লোহিত সাগর জিদ্দা যে সাগরের তীরে জিদ্দা, এই সাগরের নাম কি? লোহিত সাগর। এই সাগরের পশ্চিম পাশে যত দেশ আছে আলজেরিয়া নাইজেরিয়া টিউনিসিয়া মৌরিতানিয়া মরক্কো সুদান এসব, এরা হল ম্যাক্সিমাম মালিকি মাজহাব। কোন মাজহাব?
মালিকি মাজহাব।
আরব ভূখণ্ড এটা দেখা যেতেছে এরা হাম্বলি মাজহাব ম্যাক্সিমাম, এরা কি তোদের রাজা বাচ্চা যারা ওরা হাম্বলি মাজহাব, এরা হাম্বলি। এশিয়া মহাদেশে বহু দেশ, বহু দেশ, 70-80টা দেশ আছে, এখানে যারা বসবাস করে সব হানাফি মাজহাব। আবার পূব দিক চলে যান মালয়েশিয়া ইন্দোনেশিয়া, এরা হলো শাফি মাজহাব। পশ্চিম প্রান্ত হল মালিকি, তারপরে লোহিতর এপারে হাম্বলি, এশিয়া হানাফি, পূর্ব সাইড শাফি। পুরা দুনিয়া চার মাজহাবে বিভক্ত, এর বাইরে কোন লোকজন পাওয়া যাবে না, এর বাইরে কোন লোকজন পাওয়া যাবে না। নতুন যে গ্রুপ সৃষ্টি হয়েছে তো ব্রিটিশ করছে, ব্রিটিশের পলিসি ছিল মুসলমানদেরকে বিভক্ত করো, দুর্বল করো, শাসন করো, গ্রুপিং করো, বিভক্ত করো, দুর্বল করো, শাসন করো, ওই পলিসিতে এই গ্রুপ। মাজহাবের বাইরে কোন লোক নেই। কিন্তু অনেকের প্রশ্ন হয় ফেকা ফেকা বলেন, ফেকাটা কি? হাদিস আর সুন্নত তো বুঝলাম, হাদিসের কিতাব যা আছে সব হাদিস, প্রত্যেকের দুই শর্ত পাওয়া গেলে সুন্নত, তো ফেকা কি? ফেকা কোনটা? এটা অনেকে বোঝে না ফেকা কি জিনিস, সুন্নত আর ফেকা এক জিনিস, যেটাকে সুন্নত বলা হয় ওটা কি ফেকা? পার্থক্য কি? সনদ সহ বয়ান করলে, বর্ণ সূত্র সহ বর্ণনা করলে ওটা সুন্নত, আর বর্ণসূত্র যদি বাদ দিয়ে দেন খালি মূল কথাটা বলেন তাহলে ফেকা। তাহলে ফেকা আর সুন্নত কি এক? তা ভিন্ন কিছু না। পাবলিক দিকে সনদ শোনায় লাভ কি? এই জন্য বেসতে যাওয়ার খালি কি লিখে দিছে, বর্ণসূত্র বাদ দিয়ে মূল কথাগুলো লিখে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে আপনাদের? তাহলে বুঝতে হবে, না বুঝলে ফেতনায় পড়ে যাবেন। তাহলে আয়াতে কি বলা হয়েছে? তোমরা আল্লাহকে পাইতে চাইলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নতকে অনুসরণ করব। এখন আসেন, সুন্নত মৌলিকভাবে কয়টা? আমার আজকে সময় নেই, আমি মৌলিকভাবে সুন্নত ছয়টা এটার নাম বলবো, এর বেশি না। যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে আবার আপনাদের সাথে দেখা হয় তখন আমি বুঝাবো এই ছয়টার ব্যাখ্যা কি। এবং তবলিগ জামাত যে বলে হ্যাঁ সিক্স পয়েন্ট, ওটাও মূলত এটাই, কিভাবে না বললে বুঝবেন না, সিক্স পয়েন্ট এখন আমি না বলতেছি একই জিনিস। ছয়টা জিনিস মৌলিক সুন্নত, দেখ কোরআন শরীফের সূরা বাকারার 177 নম্বর আয়াতের সারাংশ, কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা বাকারা এর 177 নম্বর আয়াতের সারাংশ। সুন্নত মৌলিকভাবে কয়টা? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر شرك مقت ايمان এক নম্বর কি?
شرك
مقت ايمان واقام الصلاه ইবাদাত, শুধু নামাজ না, এই নামাজ, রোজা, হজ, যাকাত, দুই নম্বর কি ইবাদাত, তিন নম্বর কি লেনদেন করো, ব্যবসা বাণিজ্য করো, এখানে যে কথা দিবা, চুক্তি করবা, ওয়াদা করবা, এটা ঠিক রাখবা, চুক্তি ঠিক রাখবা, সমস্ত হালাল রিজিকের মূল কিন্তু এটা, দুই পক্ষের যে কথা হয় মূল এটা, এটার দ্বারা মূলত হালাল রিজিক বোঝানো হয়েছে। চার নম্বর বান্দার হক, আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এটা হলো বান্দার হক। পাঁচ নম্বর হলো আল্লাহ জন্মগত ভাবে আমাদের অন্তরে দশটা রোগ সৃষ্টি করছে, কয়টা?
দশটা,
পরীক্ষা নেওয়ার জন্য, তাকাব্বুর, অহংকারী, রাগ, রিয়াকারী, রাগ করে, খালি অ্যাডভার্টাইজ করে, এতবার হস্ত, এতবার ইন্দোনেশিয়া ছিলাম, বলে একটা রোগ, এই রোগের নাম কি?
রিয়া,
রিয়া, হিংসা বিদ্বেষ, দুনিয়ার মোহ, নাশুকরি, বেসবরি, এরকম দশটা রোগ আছে। ইমাম গাজ্জালের কিতাব বাংলা হয়ে গেছে, তাবলিগে দিন, আপনার মেহরবানি করে কেনেন, এর দ্বিতীয় অধ্যায় ওই দশটা রোগের বিবরণ দেওয়া হয়েছে। আর তৃতীয় অধ্যায় তাবলিগে দিন কিতাবে অন্তরের দশটা গুণ আছে, সবর, শকর, এখলাস, আখেরাতের মহাব্বত, তৌবা, এগুলো বয়ান করা হয়েছে, দশটা রোগ, দশটা গুণ। এর সমস্তের নাম হল আত্মশুদ্ধি, এর সমস্তের নাম কি?
আত্মশুদ্ধি।
তো ওই আয়াতে ফাসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, সাবিরিনা কয়ে ওর একটা বলে সবগুলো বুঝাইছে, দশটা রোগও বুঝাইছে, দশটা গুণও বুঝাইছে, সব ওই আয়াতে। আবার শেষ নবীর উম্মত হওয়ার কারণে এই যে পাঁচটা জিনিস বললাম, শিরক মুক্ত ঈমান, ইবাদত বন্দেগী, হালাল রিজিক, বান্দার হক, আত্মশুদ্ধি, এই পাঁচটা দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দেওয়া আমাদের উপরে ফরজ, আমাদের উপরে ফরজ। বিদায় হজে হুজুর তিন জায়গায় খুতবা দিচ্ছে, প্রত্যেক জায়গায় বলছেন ফালিউ বাল্লিগি শাহিদুল গায়ব। এর একটা হাদিস বুখারীতে আসছে, এটার নাম্বার হল 3708, বুখারী শরীফের 3708 নম্বর হাদিস, বুখারী শরীফের 3708। উনি এই হাদিসটা নকল করে বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাযি নাফসি বিয়াদিহি ইন্ন হাযিহি লাওয়াসিয়াতুন ইলা উম্মতিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জান, এটা নবীজির পক্ষ থেকে উম্মতের জন্য ওসিয়াত, নসিয়াত না, ওসিয়াত, নসিয়াত থেকে হাজার গুণ তাকিদ, কোনটা? এই যে রসুলের কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দিতে হবে, এই হাদিসটা বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলতেছে, এটা এটা নবীজির পক্ষ থেকে উম্মতের জন্য কি? 3708 নম্বর হাদিস। এই কারণে ছয় নম্বর দায়িত্ব, ছয় নম্বর সুন্নত কি? ছয় নম্বর সুন্নত কি? আগের লোকেরা দাওয়াত দিছে, আমরা ইসলাম পাইছি, আমরা দাওয়াত দিব, আমাদের জামানার লোকেরা, পরবর্তী লোকেরা, কেয়ামত তাক ইসলাম চলবে, ইসলাম থাকবে কেয়ামত পর্যন্ত, কোন নবী আসবে না, নতুন নতুন নবী আসবে না, তাহলে কিভাবে থাকবে? কয়টা হুজুর দাওয়াত দিলে কি হবে? এদের কয়টা হুজুরকে নবীজি দায়িত্ব দিয়ে দেন নাই, বিদায় হজ্জে পুরো উম্মতকে দায়িত্ব দিয়ে গেছে। তাহলে মৌলিক সুন্নত কয়টা হলো? শেরেক মুক্ত ইমান, যারা মাজারে মাজারে ঘোরে অতটা শেরেক মুক্ত না, শেরেক যুক্ত, মাজারে যারা কিছু আনতে যায় ওদের ইমান সহি নেই, মাজারে দিতে যাবেন, মাজারে তিন কুল পড়ে সব বক্সাইতে যাবেন, আনতে যাবেন না, আনতে গেলে ইমান নষ্ট হয়ে যাবে। শেরেক মুক্ত ইমান, ইবাদত বন্দেগী নবীজির তরিকায় করা, রিজিক উপার্জন হালাল রাখা, বান্দার হক, বান্দার মধ্যে এক নম্বর বাপ মা, বান্দার হক, স্ত্রীর হক, সন্তানের হক, স্ত্রীর মেইন হক তাকে দিন শিক্ষা দেওয়া, সন্তানের মেইন হক তাকে মুসলমান বানানো, ওয়াক্স করতে পড়ায় আনি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, মুসলমান বানাইছেন কিনা, আপনার ছেলেকে মুসলমান বানাইছেন কিনা, কোরআন পড়তে পারে কিনা, জরুরি মাসাইল জানে কিনা, আপনার মরার সময় ইয়াসিন পড়তে পারবে কিনা, আপনার লাশ কবরে ব্যাংকাতে রাখতে পারবে কিনা, আপনার ছেলে পারবে? এটা হলো ছেলের এক নম্বর হক, তাকে মুসলমান বানানো। এটা কয় নম্বর? চার। পাঁচ নম্বর, কোন আল্লাহ সোহবতে যায় যে একা পারা যাবে, আল্লাহ সোহবতে যায় অন্তরের দশটা রোগ দূর করতে হবে, দশটা গুণ অর্জন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ যত কসম খাইছেন, কোন আমলের ব্যাপারে এত কসম খান নেন, দশ পনেরোটা কসম খাইছেন, অশামসি ওয়াদুহাহা আল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, সব কসম কসম সব কসম, দশ পনেরোটা কসম খাই বলতেছে কদ আফলাহা মান যাক্কাহা, যে আত্মশুদ্ধি করাইলো সে কামিয়াব হয়ে গেছে, সুবহানাল্লাহ, যে করাইলো না সে ধ্বংস হয়ে গেছে। পাঁচ নম্বর, ছয় নম্বর, এই পাঁচটা কথা দুনিয়ার বাসীর কাছে পৌঁছাইতে হবে। হুজুর সারা জীবন কয়ে গেছেন, বিশেষ করে বিদায় হজে বলে গেছেন, যেটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে উম্মতের জন্য ওসিয়াত, কারণ ওসিয়াত বলে নাই, ওসিয়াত মৃত্যুর সময় আগ মুহূর্তে বলা হয়। বিদায় হজের পরে নবীজি দুই মাস বাঁচছিলেন, কয় মাস? হুজুরের মৃত্যুর তারিখ কি? পয়লা রবিউল আউয়াল সোমবার, বারোটা একদম ভিত্তিহীন। দোসরা রবিউল আউয়ালের একটা কথা আছে জয়ীফ, কিন্তু শক্তিশালী হল পয়লা রবিউল আউয়াল সোমবার নবীজি দুনিয়াতে চলে গেছে, না শুনছি আমরা বারোই রবিউল আউয়াল, ভালো কোরআন আয়াত 6666, ভালো কোরআন আয়াত 6236, আমরা শুনে আসছি। আগে কিছু মৌলভী থাকতো, এলেম কালাম খুবই কম, কারণ বড় আলেম পাওয়া যেত না, মুক্তি পাওয়া যেত না, মানে ভুলগুলো চালু হয়ে গেছে। বারোই রবিউল আউয়াল 6666, মুর্দারে চিৎকু সোয়ায়ে চেহারা কেবলার দিক, এই ভুলগুলো চালু হয়ে গেছে, পরে এদেশে মুক্তি পাওয়া যেত না। ওই কিছু লোক অনেক দূর থেকে আসতো, এক এক গ্রামে একজন থাকত, ওই সময় ভুলগুলো চালু হয়ে গেছে। আল্লাহ দুনিয়ার দিক দিয়ে উন্নতি দিচ্ছে, এলেমের দিক দিয়ে উন্নতি দিচ্ছে। এই যে মৌলিক সুন্নত কয়টা কইলাম, ব্যাখ্যা দিন এখানে একটাও ব্যাখ্যা দিতে সময় লাগবে। তবলিগে যে সিক্স পয়েন্ট বলা হয় এটা কিন্তু এটাই, ওখানে যে এক নম্বর কলেমা বলে ওটা দ্বারা কোনটা বোঝাইছে? ইমান। দুই নম্বর করেছে নামাজ, ওই নামাজ মানে খালি নামাজ না, নামাজ রোজা হজ জাকাত সবগুলো নবীর তরিকায়। আর একটা করেছে ইকরামুল মুসলিমিন, মুসলমানের কিমত জানে কদর করা, কিমত জানে কদর করা, নিজের হককে দাবায় আরেকজনের হককে প্রাধান্য দেওয়া, এটার প্রয়োগ স্থল কি, যার দ্বারা কি বোঝানো হয়েছে? ইকরামুল মুসলিমিন বলে কি বোঝানো হয়েছে? হোয়াট ইজ দিস? এটার দ্বারা ওই যে উপার্জন আর বান্দার হক, এই দুটো বোঝানো হয়েছে। আপনি ইকরাম কোথায় করবেন? হালাল দিদিকের জন্য যে লোকজন মিশ্রে মিশবেন ওখানে ইকরাম করতে হবে, আর বিভিন্ন লোকের সাথে ওঠা বসা করবেন, আচার আচরণ হবে, চাই বাপ মা হোক, আত্মীয় স্বজন হোক, গ্রামবাসী হোক, ওইখানে ইকরামুল মুসলিমিন। এই ইকরামুল মুসলিমিন বলে দুটার দিকে ইঙ্গিত করা হয়েছে, একটা হালাল রিজিক সেখানে লাগবে, এটা আর কোনটা বান্দার হক, খালি বাপ মানা কিন্তু পুরা গ্রামবাসী পুরা দুনিয়ার মুসলমান এমনকি কাফেরের হক সে আপনার কাছে দাওয়াত পায়, আপনার কাছে কি পায়? দাওয়াত পায়, তার পাও না কটা হয়ে গেল, ইমান হয়ে গেল, ইবাদত হয়ে গেল, হালাল রিজিক হয়ে গেল, মান্দার হক হয়ে গেল, তাসকিয়ে নিয়ত না ধরে কোনটা বুঝেছি? আত্মশুদ্ধি, ওই একটা না, আয়াতে কইছে সবর, এখানে কইছে তাসকিয়ে নিয়ত, কিন্তু ওই একটা না। ডাক্তার সাহেব বলে না এই আপনি এই ভিটামিন ডি খাইবেন, ওই একটা দুটো বলে দেয়, কিন্তু ওই একটা দুটা কি উদ্দেশ্য? একটা দুটা তো বললো আপনার তো আয়রনের অভাব, আপনি এই কচু কচু টচু এগুলো খাইবেন, তো খালি কচুর মধ্যেই আয়রন আছে আর কলার মধ্যে নেই পাকা কলা, একটু বলার সময় বলে কয়টা? দু একটা বলে, বাকিগুলো তারপর ছেড়ে দেয়, ঠিক এইরকম। আয়াতে সবার কয়ে সবগুলো বুঝেছে, তবলিগে তাসহীন কয়ে ওই দশটা রোগ দশটা গুণ সব বুঝেছে, তাহলে কি পাঁচটা এসে গেছে? পাঁচটা এসে গেছে, আর বাকি আছে কোনটা? দাওয়াত। এর জন্য তবলিগে রাখা হয়েছে খুরুজ, আল্লাহ রাস্তা বের হও, বের হয়ে দাওয়াত দাও, দাওয়াত দাও, আর রয়ে গেছে এলমো জিকির, এলএম শিখবে কার কাছে? ওলামাদের কাছে, তবলিগে ওলামা থাকবে, ওদের কাছে এলএম শিখো আর জিকির শিখো। এক নম্বর জিকির কি? কোরআন সহিগুর পড়তে পারা। এক নম্বর জিকির কি? কোরআন সহিগুর পড়তে পারা। তাহলে ওই ছয়টা যে মৌলিক সুন্নত, এই সিক্স পয়েন্ট আসছে কিনা? ইমান আসছে, ইবাদত আসছে, হালাল রিজিক আসছে, বান্দার হক আসছে, তাবলিগ আসছে, ছয় নম্বর তাবলিগ, আর আল্লাহ রাস্তায় বেরোয় কি করবেন? এলম জিকির, ওলামাদের থেকে এলম শিখবেন, এবং যারা কোরআন সই করতে পারে ওদের কাছে কোরআন সই করবেন, খালি খাইবেন আর ঘুমাইবেন, কাজ করেন বা এগুলো শিখবেন কেমনি? যে ছয়টা মৌলিক কথা বলা হলো, যে শিখতে গেলে ওলামায়ে কেরামের কাছে এলএম শিখতে হবে, ওলামায়ে কেরামের কাছে এলএম শিখলে আপনি এই ছয়টা জিনিসের ব্যাখ্যা বুঝতে পারবেন। তবে আজকে আর বাড়াইতেছি না, এতটুক বললাম মৌলিক সুন্নত কয়টা?
ছয়টা।
ওই তবলিগের সিক্স পয়েন্টেও কি বলা হয়েছে? ওই ছটা বলা হয়েছে, আর ওই ছটা কেমনে আসবে? খুরুজ করতে হবে, ওলামাদের সহমতে দিতে হবে, তো এটা আসবে। সিক্স পয়েন্টের মধ্যে এই জিনিসগুলোই আছে, আর কিভাবে হাসিল হবে ওইটা আছে, আর কিছু না, আছে সব, কিন্তু ব্যাখ্যাটা বুঝতে হবে কার কাছে? এই জন্য সাধারণ পাবলিক যারা, তাদের কিন্তু কিছু মৌলিক কথা বলতে বলা হয়েছে, তাদের ব্যাখ্যায় দেওয়া নিষেধ, তারা ব্যাখ্যায় গেলে অ্যাক্সিডেন্ট হবে। তারা সয়াসুল যে মৌলিক কিছু কথা আছে, হ্যাঁ, এটার মকসুদ কি, এটার ফজিলাত কি, হাসিল করার তরিকা কি, ওর মধ্যে থাকবে, এর বাইরে যাবে না, অ্যাক্সিডেন্ট করবে। তারা ওলামা, তারা ওইটা করতে থাকবে, তাহলে বাকি দিন কোথেকে শিখবে? তারা এই ছয়টার ব্যাখ্যা দিবে, যে বুঝাবে এই ছয়টার মধ্যে পুরা দিন, পুরা দিন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আবার আপনাদের সাক্ষাৎ হয়, এই সিক্স পয়েন্ট বা কি জিনিস বা এই একশো সাতাত্তর নম্বর আয়াতে ছয়টা কথা বলা হলো কি জিনিস, এর ব্যাখ্যা ওলামা কেরামও দিতে পারবে। আমার লেখা একটা কিতাব আছে, ইসলামী জিন্দেগি, কি কিতাব? আর আমার আর এক সাথী আল্লাহ হেমায়েতউদ্দিন, ওনার লেখাও একটা কিতাব আছে, ওটার নাম আহকামে জিন্দেগি। এই দুই কিতাবের যে কোনো কিতাব থেকে আপনি এই ছয়টা জিনিসের ব্যাখ্যা জানতে পারবেন। এই জন্য আমি উলামায়ে কেরামের কাছে বিনীত নিবেদন করব যে আপনারা জুমার বয়ানে এই জিনিসগুলোর ব্যাখ্যা করবেন, কারণ মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। এই ছয়টা বিষয় যেটাকে মৌলিক সুন্নত বললাম, এর এলেম অর্জন করা ফরজে আইন। পাবলিকের মাদ্রাসা আপনার জুমার বয়ান, পাবলিকের মাদ্রাসা কোনটা? আপনার জুমার বয়ান, আপনার জুমার বয়ান পরিকল্পিত হইতে হবে, ওই আকাবের দিন দেখে হোক আর আমার এলাকা ইসলামের দিকে দেখে হোক, আপনি পরিকল্পিত ভাবে এই ছয়টা জিনিসের ব্যাখ্যা দেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই এগুলো আপনার সব মুসলিমদের জানা হয়ে যাবে। ফরজ এলেমটুক হয়ে গেল, হাসরের ময়দানে ফরজ এলেম নিয়ে প্রশ্ন করা হবে, ফরজ এলেম শিখছে নাকি না প্রশ্ন হবে, এবং যদি সে না পারে তো ইমাম সাহেবকে দায়ী করা হবে, খতিব সাহেবকে দায়ী করা হবে যে এই লোকগুলো মাদ্রাসায় পড়ে নাই, তোমার বয়ান তারা শুনছে, তোমার বয়ানে এই ফরজ এলেমটুকু আসে নাই কেন, তোমার বয়ানে ফরজ এলেমটুকু আসে নাই কেন। কাজেই আমি ওলামায়ে কেরামের কাছে বিনীত নিবেদন করব, আপনারা পরিকল্পিত ভাবে এই ছয়টা পয়েন্টের উপরে দুমার বয়ান রাখেন, যাতে আপনার আমার সব মুসলিমদের মধ্যে ফরজ এলেমটুকু এসে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই হায়াতটাই কতক্ষণ আছে আল্লাহ জানে, হায়াতের কোনো গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? একটা জামাত বেরোতে বহুত সুখবর, বেশি বেশি আল্লাহ রাস্তায় বের হন, এবং মাদ্রাসায় যাই বলেন যে হুজুর আমরা সব শিখার জন্য তৈরি হয়ে গেছি, একজন মুআল্লিম দেন, মুআল্লিম মাদ্রাসা ছাড়া আর কেউ দিতে পারবে না, আপনারা বেরোবেন, পকেটের টাকা খাবেন, আল্লাহর ঘরে থাকবেন, আপনাদের লিল্লা বোর্ডিং নেই পকেটের টাকা, আপনাদের ছাত্রাবাস আল্লাহর ঘর, কিন্তু মুআল্লিম লাগবে না। এই মুআল্লিম দেওয়ার মালিক কে? মাদ্রাসা আল্লাহ। তখন এক এক সময় এক এক হুজুরকে তারা হালকা করে সবক কমাই দিয়ে আপনাদের খেদমত দিয়ে যাবে, দেন আপনি এনাদের সাথে তিন দিন লাগে আছে, এই ভাইদেরকে শিক্ষা দেন। এইভাবে ওলামাদের সাথে পাবলিকের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হচ্ছে, গভীর সম্পর্ক সৃষ্টি হলে দিন কায়েম হয়ে যাবে, দুনিয়ার কোন পরাশক্তি আমাদের একটা পশম মাখা করতে পারবে না, আমাদের পশম মাখা করতে পারবে না। যদি ওলামা এবং আওয়াম জনগণ একসাথে গেতে যায়, এক সূত্রে হয়ে যায়, একজন আরেকজনকে মহব্বত করে, ওলামারা পাবলিককে মহব্বত করবে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ উনি পাবলিকে ধাক্কাইছেন, ওলামাদের কাছে যাও, প্রশ্ন আসছে কো, পাবলিকে ধাক্কাইছে কোন দিকে? ওলামার দিকে। হযরত মাওলানা থানবী রহমাতুল্লাহ আশরাফ আলী থানবী ওনার কাছে পাবলিক কম গেছে, ওনার কাছে গেছে শতাব্দীর বড় বড় আলেম, উনি আলেম গুলো ধাক্কাইছে, তোমরা মসজিদ নিয়ে বসে থাকো না, তোমরা মাদ্রাসা নিয়ে বসে থাকো না, তোমরা খানকা নিয়ে বসে থাকো না, তোমরা পাবলিকদেরকে দিয়ে শিক্ষা দেওয়ার জন্য একটু সময় দাও, ওটাও করো, তোমরা যা করতেছো ওটাও দিনের কাজ, জরুরি কাজ করতে হবে, কিন্তু এই মুসলমান ভাইদেরকে এরা দিন শিখতে বের হয়েছে, এদের কোনো শিক্ষক নেই, এরা তোমার কাছে ছাত্রাবাস চাইতেছে না, এরা তোমার কাছে লীলা বোর্ডিং চাইতেছে না, মুআল্লিম চাইতেছে, তুমি দাও তিন দিনের জন্য মুআল্লিম দিয়ে দাও, এক চিল্লার জন্য মুআল্লিম দিয়ে দাও, এর জন্য দু একজন শিক্ষক বেশি রাখো, কিন্তু চান্দা পাবলিক থেকে নিচ্ছ, তাদের শিক্ষা দেওয়ার জন্য মুআল্লিম দাও, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান। এখন আপনি আমার কিছু প্রশ্ন পাঠাইছেন,
আমাদের মাথাতে মধ্য প্রমধ্য আজকে দীর্ঘবর্ষের সাথে লাগাতে, এই যে রমানন্দ ঘটে গেল যারা করেছেন তারা কতটুক দিনের উন্নতি করেছেন বা তার দিকে দিনের কতটুকু পরিচিতি করেছেন আমি জানতে চাই,
কারা কি করছে, কারা কি করছে,
এই যে বাবা সাহেবকে
আপনার কথা বুঝছি, আমি লিখিত প্রশ্নের জবাব দিয়েছি, ওরা একটা বলতেছি, চেয়ারে নামাজ পড়া কাদের জন্য জায়েজ? যারা জমিনে কোনোভাবেই বসতে পারে না, আত্মায়িত সুরতে না, আসন গাড়ে না, পাও লম্বা করে না, যারা জমিনে কোনোভাবে বসতে পারে না, তাদের জন্য চেয়ারে বসে নামাজ পড়া, তা না হলে যেমনে পারেন পা লম্বা করে বসেন, রুকু সিজদা করতে পারেন না ইশারা করে পড়েন। ইমাম ও খতিবের মূল দায়িত্ব কি? তারা নামাজও পড়াই দিবেন এবং মুসাল্লিদেরকে ফরজ এলেমটুকু শেখাই দিবেন। মোনাজাতের সুন্নত তরিকা কি? এটা তো আমার লেখা যে নবীজি সুন্নত আপনাদের কাছে নেই, আমার লেখা নবীজির সুন্নত নেই,
আমি লিখে দিচ্ছি। শুরু
শুরু করতে হবে আল্লাহর হামদ প্রশংসা আর কি দ্বারা, দুরুদ দ্বারা, আর শেষ করতে হবে আল্লাহর হামদ নবীজির উপরে দুরুদ এবং আমিন। আমার ওই কিতাবে হাদিসের রেফারেন্স সহ আমি লিখে দিচ্ছি, প্রত্যেকটা কথার সাথে হাদিসের রেফারেন্স। কোন কিতাবে? নবীজির সুন্নাহ। হাত তুলবেন এইভাবে, হাতের তালু কোন দিক থাকবে? কেবলা না, আসমানের দিকে। তারাবির নামাজের বিনিময়ে হাদিয়া নেওয়া বিধান কি? দেওয়া নেওয়া। দেখি খতম তারাবি বলতেছেন, খতম তারাবি, খতম তারাবিতে বিনিময় নেওয়ার ব্যাপারে চারু মজাবে একমত যে এর বিনিময় লেনদেন করা জায়েজ নেই। কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা নিষেধ করে নেই, কেউ যদি ব্যক্তিগত হাদিয়া দেয় খতমের দিন বাদে আগ পাস করে, জাভেদ স্যার আপনাকে মহব্বত করি যে আমার ব্যক্তিগত হাদিয়া তারাবির কোন বিনিময় না, দেন 1,000 টাকা 5,000 টাকা দেন তো যায়, কিন্তু যে খাতা খুলে দিয়ে সেক্রেটারি সাহেব কালেকশন করে মসজিদ ফান্ড থেকে দেয় এগুলো যায়জ না, এগুলো যায়জ না। রমজান মাসে তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া যাবে কিনা? যাবে না। নফল বা সুন্নত নামাজ একমাত্র তারাবি ইস্তিসকা এরকম দুই একটা বাদে অন্য কোন নামাজ জামাতের সাথে পড়া যায় নেই। তাহাজ্জুদ নামাজ সর্বোচ্চ তিনজন মুসল্লি যদি হয় সর্বোচ্চ এই পর্যন্ত যায় আছে, এর বেশি যদি মুসল্লি হয় সেটা শরিয়াতে মাকরুহে তাহরিমি, সওয়াবের থেকে গুনাহ বেশি, সওয়াবের থেকে গুনাহ বেশি। মহিলাদের মসজিদের জামাতে তারাবি নামাজ পড়ার বিধান কি? অক্তিয় নামাজ আসাই মকরু তাহরিমা, হারামের মতো অক্তিয় নামাজ আসাই জায়েজ নেই, আর তারাবিতে আসা আরো বেশি না জায়েজ, ঘরে পড়। মাইক চেক করার জন্য জুমার আজানের আগেই কোরআন তেলাওয়াত করা হয়, এটা কি ঠিক? এটা বেয়াদবি। কোরআন মাইক চেক করার জন্য নাজিল হয়েছে? আপনার মাইক চেক করার জন্য কোরআন নাজিল হয়েছে? আপনার মাহফিল জমানোর জন্য, অনেক জায়গায় মাহফিল জমানোর জন্য তেলাওয়াত করা হয়, একদম না যায়। মাহফিল জমানোর জন্য কি পড়ুক? হামদ না পড়ুক। মাহফিল জমানোর জন্য কি পড়ুক? হামদ না পড়ুক। মাহফিল বাকায়দা শুরু হবে তখন কি হবে? বরকতের জন্য কোরআন তেলাওয়াত করা হবে, তখন কেউ কোনো কথা বলতে পারবে না, একদম না যায়। তো যেমন মাহফিল জমানোর জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই, মাইক চেক করার জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই। আসরের সময় গাড়িতে উঠলে মাগরিবের সময় গাড়িতে চলে যায়, এক্ষেত্রে কি করব? যদি একান্ত নামাজের নামার সুযোগ না থাকে, মাগরিবের টাইম কিন্তু লম্বা, অনেকে মাগরিবের টাইমটাকে খুব অল্প মনে করে, খুব অল্প 15-20 মিনিট, সোয়া 1 ঘন্টার কম না মাগরিবের টাইম, সোয়া 1 ঘন্টার কম না, তাহলে টাইম কিন্তু লম্বা। তাহলে আজকাল একরকম ঘড়ি বেরোয়েছে, এই ঘড়িতে প্রতিদিন 5 বছর টাইম দেয়, টাইম প্রত্যেকদিন চেঞ্জ হয়, আমাদের টাইম তো সূর্যের সাথে, সূর্য উদয় অস্ত চেঞ্জ হয় না, নামাজের টাইম প্রত্যেক দিন চেঞ্জ হয়। এই যে ঘড়ি, একে আল ফজর বলে ঘড়ির নাম, এটা ওই টাইমটা দেয়। ঘড়ি দেখে বুঝতে পারবেন এই নামাজের টাইম আছে কিনা। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো টাইম কিন্তু লম্বা, এদের নামিয়ে যদি পড়া যায় ভালো, অথবা নামাজের খাতিরে আপনি নেমে যাবেন। আর এমন এদের নামলে আর কোন বাসে ওঠার কায়দা নেই, তাহলে আর কি করবেন, ওই বাসের মধ্যে বসে বসে পড়ে নেবেন। কিন্তু ওই নামাজটা আবার দৌড়ায় পড়তে হবে, ওই নামাজটা আবার কি করতে হবে, দৌড়ায় পড়তে হবে। এটা তো ঠিক মতো হয় না। খুতবার সময় নামাজ পড়ার কোন বৈধতা আছে কিনা? না, খুতবার সময় নামাজ পড়া যাবে না। হাদিস আছে, ইমাম যখন মিম্বারে বসে গেল তখন কোনো কথাও বলা যাবে না, কোনো কাজও করা যাবে না, কোন নামাজও পড়া যাবে না। ইদা খরাজ আল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম যখন মিম্বারে বসে গেল, এক নম্বরে কি দুজন নামাজের কথা বলতেছে? হাদিসে নবীজি এক নম্বরে কিসের কথা কইতেছে? হ্যাঁ, সালাত মানে কি? নামাজ। ইমাম যখন মিম্বারে বসে গেল, কোন নামাজ নেই। আর আগের থেকে কেউ শুরু করে থাকলে সে তাড়াতাড়ি ছটফট করে পড়ে নেবে, কিন্তু নতুন করে কেউ শুরু করবে না। ইমামের পিছনে মুক্তাদি কি সুরা ফাতিহা পড়বে? না, এরা তিনু মাজহাবে বসে ফাতিহা পড়া যায় নেই। একমাত্র সাফি মাজহাব যারা মানে, সাফি মাজহাব ওই পূর্ব অঞ্চলে সাফি মাজহাব মানে, ওই মাজহাবে ফাতিহা পড়ার কথা আছে। আর তিনু মাজহাবে ফাতিহা পড়া ওয়াজিব না, ইমামের কেরাত শ্রবণ করা ওয়াজিব। কারণ যে হাদিসে ফাতিহা পড়ার কথা আছে ওই হাদিসে কিন্তু মুক্তাদি সামিল কিনা তা ক্লিয়ার বলা নেই। হাদিস আছে, ওই ব্যক্তির কোন নামাজ পরিপূর্ণ হল না যে ফাতিহা পড়ল না এবং তার সাথে আরেকটা সূরা মিলাইল না। শুধু ফাতিহা নেই কিন্তু, খেয়াল করেন, শুধু ফাতিহা নেই, ওই ব্যক্তির পরিপূর্ণ নামাজ হল না যে ফাতিহা পড়ে নাই আর সেই সাথে একটা সূরা মিলায় নাই। এই হাদিস, এই হাদিস কার জন্য? এই হাদিসটা কার জন্য? ইমামের জন্য, এবং যে একা নামাজ পড়তেছে তার জন্য। এই হাদিসটা যে ইমামের পিছনে তার জন্য না, তার জন্য যে হয় ওই হাদিসে শুধু ফাতিহা নেই, সূরা মিলানোর কথা আছে, এটা কর না কেন? প্রশ্ন করছে ফাতিহা পড়বে, শুধু ফাতিহা তো হাদিস নেই, শুধু ফাতিহা পড়া কোন হাদিস নেই, আপনি শুধু ফাতিহা প্রশ্ন করছেন কেন? যদি ইমাম অফিসে পড়তেই চান তো ফাতিহাও পড়তে হবে আর একটা সূরাও পড়তে হবে। কিন্তু তিন মাজহাবে বলতেছে এই হাদিসটা কার জন্য? আমাদের হানাফি মাজহাব এই কথা, এই হাদিসটা ইমামের জন্য আর কার? একা নামাজ পড়নওয়ালার জন্য। বুঝতেছেন? হ্যাঁ, একা। কিন্তু যে ইমামের পিছনে তার ব্যাপারে এই হাদিস না, তার ব্যাপারে অন্য আর একটা হাদিস। সেই হাদিসে কি আছে? হাদিসে শানে নুজুল এই, একবার নবীজির পিছনে সবাই চুপ, একটা লোক আসছে বাইরের থেকে, এমন জানে না, সে ফাতিহা পড়ছে, তো পাশের লোকটা একটু ধাক্কা দিচ্ছে দিয়ে ওরা থামাই দিচ্ছে, ইমামের পিছনে পড়ো না, থামাই দিচ্ছে। পরে ওই নতুন লোকটা বললো, ভাই আমার থামাই দিলেন কেন, ফাতিহা পড়া জরুরি না? ওই সাহাবি বেশি কথা বললেন না, চলো নবীজি তো আছে, নবীজি তো হায়াতে আছে, চলো ফাতিহা পড়া লাগবে কিনা ইমামের পিছনে নবীজিকে শোনো। তো নবীজির কাছে নিয়ে গেল, নবীজি সব ঘটনা শুনে বললেন, তুমি যেহেতু ইমামের পিছনে ছিলা, তোমার জন্য মশলা হল মান কান লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যে ইমামের পিছনে থাকবে, যে ইমামের পিছনে থাকবে তার ইমামের কেরাত তার কেরাত। যে ইমামের পিছনে থাকবে তার ইমামের কেরাত তার কেরাত। এখন বলেন ফাতিহা পড়া যাবে? যদি সে ফাতিহা পড়ে তা নবীজির কথা সে মানল? নবীজি বলছে তার ইমামের কেরাত তার কেরাত। সে তো ফাতিহা পড়ে, এক তো সূরা মিলাইল না, এক অপরাধ করছে, আবার নবীজির কথা মানলো না, বিশ্বাস করলো না, তো সে অপরাধী না? অপরাধী না সে? এই জন্য ইমামের পিছনে ফাতিহা পড়ার কোন নিয়ম নেই। তাহলে আপনি এই হাদিসে আমল করবেন কিভাবে? যে হাদিস দিয়ে আপনি দলিল দিচ্ছেন ওই হাদিসটার প্রয়োগ ক্ষেত্র কে? ইমাম আর একা নামাজ পড়লেন, আর আমি যে হাদিসটা বললাম তার প্রয়োগ স্থান হলো ইমামের পিছনে যারা আছে। মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। সর্বশেষ একটা কথা আপনাকে বলি, বাবা আদম আলাইহিস সালাম কি কোনো ভুল করছিলেন? আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন না? খেয়েছিলেন। সেইখান থেকে বলা হয় প্রথম মানুষ প্রথম ভুল করবে, প্রথম মানুষ প্রথম ভুল করবে ওয়ালা, কোন মানুষ ভুলের ঊর্ধ্বে নাই। আমাদের নবীদের কিসা শোনায়নি? তিনি চার রেখা তলা নামাজে দুই রেখাত পড়ে সালাম ফেরাইছে, ভুল করে নাই? আমাদের নবীজি ভুল করে নাই? তো লুকমা দেয় নাই কেউ? লুকমা না দিলে আর দুই রেখাত পড়লেন কেমনে? এইভাবে প্রত্যেক জামানা দেখে আসে, প্রত্যেক জামানা যত বড় আলেম হোক, যত বড় আলেম হোক দেখা যাবে কিছু না কিছু ভুল আছে, মানুষ হিসেবে থাকতে হবে। এটা যে ধরায় দেয় উনি এটা ঠিক করে দেয়। আজ পর্যন্ত যত লোক ইসলামী কিতাব লিখছে আমি অন্তত 40টা কিতাব লিখছি বাংলায়, আমার আরবি কিতাব আছে, ফার্সি কিতাব আছে, উর্দু কিতাব আছে, বাংলা অন্তত 40টা কিতাব আছে, সব কিতাবের ভূমিকা আমি লিখছি ভাই। এর মধ্যে কোথাও যদি ভুল আপনারা দেখেন দয়া করে আমাকে একটু জানাই দিবেন, আমি পরবর্তী এডিশনে এটা কি করব ঠিক করে দিব। এখন যদি কেউ আমার ভুল ধরাই দেয় আমি কি রাগ হব না ঠিক করব? আমি তো আদায় করছি। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যার নাম জানে না এমন মুসলমান মনে হয় পাওয়া যাবে না। মাওলানা আশরাফ আলী থানভী তবলিগের যে কোনো একতলাফ হলে ওনার থেকে ফয়সালা নেওয়া হতো, তার থেকে মাওলানা আশরাফ আলী থানভী। তবলিগের নাহিয়ানুল মুনকার যোগ দেওয়া হবে কিনা কথা উঠছিল, তবলিগের লোকেরা দুই গ্রুপ হয়ে গেছিল, গেছে ওনার কাছে। উনি বলেন তবলিগে নাহিয়ানুল মুনকার যোগ করা হবে না, এটা যেভাবে আছে এইভাবে থাকুক, দুনিয়াতে দাওয়াতটা পৌঁছে যাক, ওটা অন্য নামে করব আমরা। নাহিয়ানুল মুনকার অসৎ কাজের নিষেধ এটা আমরা অন্য নামে করব। এটা তবলিগের ব্যানারে করতে গেলে তবলিগটা সারা বিশ্বে পৌঁছতে পারবে না, বাধাগ্রস্ত হবে। কে দিল এই ফয়সালা? মাওলানা আশরাফ আলী থানভী। তিনি একটা মাসিক পত্রিকা বের করতেন, এই পত্রিকার নাম হল আন-নূর, আলো। এই পত্রিকায় তিনি একটা কলম খুলে রাখতেন, কলম কি কলম, আগের কোন সংখ্যায় যদি ভুল ফতোয়া দেওয়া হয়ে থাকে বা দুর্বল মতের উপরে ফতোয়া দেওয়া হয়ে থাকে দুর্বল, তাহলে এই কলমে ওটা কি করা হবে ঠিক করা হবে। ওনার মতো ব্যক্তি যাকে গত শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়, যুগ সংস্কারক বলা হয়, যুগ সংস্কারক বলা হয়, তিনি পত্রিকাটা কলম খুলে রাখছে যে আমার যদি কেউ ভুল ধরে দিতে পারে আমি তার শুক্রিয়া দিয়ে করব, এই কলমে সেটা আমি লিখে দিব। আমার বয়স 63 বছর, আমি এতদিন দোয়া করতেছিলাম খানার দোয়া, আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আপনারা পড়েন না? আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই পড়ে আছে। দুই এক মাস আগে আমার এক ছাত্র আমাকে বললো, হুজুর আপনি নবীজির সুন্নতে মিনাল মুসলিমিন লিখছেন, এইটা আমি অনেক ঘাটাঘাটি করছি কিন্তু কোন কিতাবে হাদিসের কিতাবে এই মিনাল কথাটা পাইতেছি না, মিনাল কথাটা পাইতেছি না, কি পাইতেছি? আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। আমিও লিখছি না অন্য কিতাবে মাসনুন দোয়া ও দুরুদ, মাসনুন ওখানে আমি আর ঠিক লিখছি, আর এক কিতাব আমি ভুল লিখছি। তো আমাকে বলতে তো ওই ছাত্র, হুজুর আপনার কিতাবে তো মিনাল আছে, আমি তো পাইতেছি না, আপনি দেখেন তাহকিক করেন, দেখেন আপনিও যাচাই করেন। আমিও অনেক কিতাব ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখি আমার ছাত্র সব মাওলানা পাস, ও যা করতেছে ওইটাই ঠিক, মিনাল কোন কিতাবে নেই। কাঞ্জল উম্মাল আছে কিন্তু কাঞ্জল উম্মাল তো মূল কিতাব না, আর একটা কিতাবতে নেওয়া হয়েছে, সেই কিতাব আবার কি নেই, ওটা সংকলন। কাঞ্জল উম্মাল কি সংকলন, স্বতন্ত্র কিতাব না, ওখানে মিনাল আছে কিন্তু ওই কিতাবে হাদিসটা যে কিতাবতে নেওয়া হয়েছে সেই কিতাবে কি নেই, মিনাল নেই, কি আছে মুসলিমই। আমি এটা পায়ে ওই ছাত্রকে চিঠি লিখলাম, শুক্রিয়া জানাই বাবা, তোমাকে শুক্রিয়া জানাইছি, তুমি যে একটা ভুলের ব্যাপারে আমাকে সতর্ক করলে তোমাকে শুক্রিয়া জানাইছি, আরো ভুল যদি পাও আমার আমার হায়াত আমাকে জানাও, আর না আমার মরে যাওয়ার পরে আমার এই চল্লিশটা কিতাব এর মধ্যে কোনো ভুল থাকে তত লোক এই ভুল আমল করে তারা ক্ষতিগ্রস্ত হবে, আমার এতগুলো কিতাব যদি এর মধ্যে কোনো ভুল থাকে কত লোক ভক্তি করে আমার কিতাব পড়ে, কত লোক ভক্তি করে আমার কিতাব পড়ে, মনে করে মুফতি মানসুরুল হক ভুল লিখবে না, উনি মুহাক্কিক মানুষ, যদি ভুল থাকে তারা ভুল পড়ে ক্ষতিগ্রস্ত হবে, তো দায় দায়িত্ব আমার উপর আসবে না। আমি মনে প্রাণে চাই আমার হায়াতে যে কোন আলেম আমার ভুলগুলো ধরাই দিক, আমি হায়াতে ঠিক করে দিয়ে দেই, কিন্তু আমার কোন বয়ের দ্বারা কেউ ভুল আমল না করে। তো বোঝা গেল বাবা আদমকে নিয়ে কেয়ামত পর্যন্ত কোন মানুষ আপনি দেখাইতে পারবেন না যে ভুলের ঊর্ধ্বে, যে ভুলের ঊর্ধ্বে। ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, যার কিতাবকে বলা হয় কোরআনের পরে দ্বিতীয় গ্রন্থ, এটা কোরআনের পরে দ্বিতীয় গ্রন্থ কোনটা?
বুখারী।
অথচ বুখারী শরীফে 100 ভুল আছে, এই ভুলগুলো কি বুখারি করছে না জিব্রাইল করছে? কে করছে? বুখারি করছে। এতে কি ওনার দাম কমে গেছে? পরবর্তী লোকেরা ভুলগুলো ধরাই দিচ্ছে, ওইগুলো কিতাবের সাইডে লিখে দেওয়া হয়েছে। আমি বুঝাইতেছি যে কেমন তাক কোন লোক আসবে না যার কোন ভুল হয় না, হবে এখন যদি ধরাই দেওয়া হয় তার কর্তব্য কি, কর্তব্য কি, যারই ভুল হোক যদি ধরাই দেয় এবং সে ধরাই দেওয়াটা ঠিক হয়, ধরাই দেওয়াটা ঠিক হয়, তো সেই ব্যক্তির কর্তব্য কি, সংশোধন করা, সংশোধন হওয়া, বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়া, ভাই আমি এমন একটা বক্তব্য দিছিলাম কিন্তু আল্লাহ রহম করুক অমুক আল্লাহর বান্দা আমাকে ধরাই দিছে আমার বক্তব্যটা ঠিক হয় নাই, ওইটাই এইভাবে, এটা উচিত কিনা, সবাই বলেন উচিত। আল্লাহ জান্নাত নসিব করুক, হেদায়ত নসিব করুক। আরো ব্যাপক কাজে হযরত মাওলানা সাদ দামাত বারাকাত হুম, ওনার কিছু কিছু ভুলের ব্যাপারে দারুল উলুম দেওবন্দ পুরা দুনিয়ার এলেমের মার্কাজ, ভারতের না পুরা দুনিয়ার এলেমের মার্কাজ, সেখান থেকে ওনাকে সতর্ক করা হয়েছে এই কয়েকটা বিষয় আপনি যে বক্তব্য দিচ্ছেন এটা ঠিক হয় নাই, আপনি এগুলো পাল্টা বিবৃতি দেন, এটা বলা হয়েছে কই থেকে? দারুল উলুম। আজকে দুনিয়াতে যদি কোন সহি জিনিস পান গোড়া কোথায়? গোড়া কোথায়? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ যার ওসিলায় আমরা দিন পাইলাম, যার ওসিলায় লাখো কোটি মানুষ দিন পাইল, সেই হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ কোন মাদ্রাসার ছাত্র? দেওবন্দের ছাত্র। সেই দেওবান সেখানে যাই দেখেন পুরা দুনিয়ার লোক সেখানে এলেম শিখতেছে, পুরা দুনিয়ার লোক। ব্রিটিশ যখন সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল তখন একটা ডালিম গাছের নিচে একটা শিক্ষক দিয়ে একটা ছাত্র দিয়ে এই মাদ্রাসা খোলা হয়, একটা ডালিম গাছের নিচে একটা ছাত্র একটা শিক্ষক। আজকে সেইখানে হাজার হাজার ছাত্র পড়ে এবং যত সহি মাদ্রাসা দেখতেছেন কওমি মাদ্রাসা দেখতেছেন সব ওই মাদ্রাসার ডাল, যত লোক সহি কথা বলতেছে সব হয় ওই মাদ্রাসাতে পড়ে আসছে অথবা ওই মাদ্রাসাতে যারা পড়ে আসছে তাদের কাছে পড়ছে। আমি আপনাদেরকে বয়ান শুনে দিচ্ছি, আমি নিজেও দেওবন্দ দেখেছি, ওখানে ক্লাস করছি, তাছাড়া আমি এই দেশে যাদের কাছে পড়ছি হযরত মাওলানা হাফিজ রিজুল রহমাতুল্লাহ তিনি দেওবন্দের ছাত্র, মুফতি আব্দুল মুইজ যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন, বাইতুল মুকাররমের মুফতি আব্দুল মুইজ নোয়াখালী বটতলি বাড়ি লক্ষ্মীপুর উনি দেওবন্দের পড়া ছিলেন। হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব যাকে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ বলা হত, এশিয়া মহাদেশের মধ্যে হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব আমার উস্তাদ, তিনি কোন জায়গায় পড়া? আমি তাদের কাছে পড়ছি, তাদের কাছে পড়ছি বিধায় আজকে আল্লাহ আমাকে কিছু হক কথা বলার তৌফিক দিচ্ছে, আজকে আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন। আমি যে আবল তাবল ফতোয়া দিতাম আমার দাওয়াত দিতেন? সেই দেওবন কিছু বিষয় বলে দিল, ভাই এগুলো ঠিক করে নেন, এটা কি দেওবন্দের ভুল? ভুল কিন্তু আল্লাহ বেহতর জানে, আমি বলতে পারবো না কেন যেন উনি ওইগুলো ঘোষণা দিতে দেরি করেছেন। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাত হুম, আল্লাহ ওনাকে দিয়ে অনেক কাজ আরো কাজ দিক, উনি ওটা ঘোষণা দিতে কেন কি কারণ জানি না উনি দেরি করছেন, ওই ভুলগুলো ঘোষণা দিতে কি করছেন? দেরি করছেন। দেরি করার কারণে আমাদের দেশের উলামারা ওনাকে বারবার সতর্ক করছেন, আপনি দয়া করে ভুলগুলোর ঘোষণা দিয়ে বাংলাদেশে আসেন। গত বছরও বলছিল, এবছরও বলছে, কিন্তু গত বছর কায়দা কানুন করে উনি চলে আসছিলেন, কায়দা কানুন করে চলে আসছিলেন, এবারও কায়দা কানুন করে টুরিস্ট ভিসা নিয়ে, তবলিগি ভিসা না টুরিস্ট ভিসা নিয়ে উনি আসতে চাইছিলেন, কিন্তু এবার উলামারা মানতে রাজি হন নাই। তো আপনাকে একটা কথা বলা হয়েছে, আপনি কান দিচ্ছেন না কেন? আপনার কাছে কঠিন কিছু চাওয়া হয় নাই, দেওবন্দের ভুলগুলো ধরাই দিছে, আপনি ওটা পাল্টা বিবৃতি দেন, আমাদের আপনার ব্যাপারে কোনো আপত্তি থাকবে না, আপনার দিয়ে আপনাকে ওয়েলকাম করে নিয়ে আসবো, আপনারা আমরা নিরাপত্তি দেয় আপনাকে কান্দে করে নিয়ে আসবো, আমাদের কোনো বিদ্বেষ নেই, আপনার ব্যক্তিত্বের সাথে আমাদের কোনো আক্রোশ নেই, আপনার খানদান অনেক বড় খানদান, অনেক উঁচু খানদান, এই খানদানকে দিয়ে আল্লাহ কোটি কোটি মানুষের হেদায়ত করাইছেন, আপনি সেই খানদানের লোক, আপনি দয়া করে যে ভুলগুলো ধরাই দেওয়া হয়েছে আপনি একটু কি করেন, ওই ভুলগুলো ঘোষণা দেন। গত বছর বলা হয়েছে, এবছরও বলা হয়েছে, ঘোষণা দিতে কি সমস্যা? বুঝলাম আমাকে এই ভুলগুলো আসলে ভুল হয়েছে, ওটাকে হাতে কলমে দেখাই দেওয়া হয়েছে। ঘোষণা দিতে সমস্যা কি? এই ঘোষণা না দেওয়ার কারণে ওলামারা মনক্ষুণ্ণ হয়েছে। ওনার আগমনটা এই ভুল সংশোধনের আগে ওলামারা চাইতেছেন না। এইটুক নিয়েই যত গোলমাল দেখতেছেন, যত ফেতনা ফাসাদ দেখতেছেন, সব এই নিয়ে। ওই ভাই যেটা বললো ওটা হলো আগা, উনি যেটা কইছে উনি গোড়া বলে নাই, উনি কইছে আগা, যে এখানে ওলামারা ফেতনা করছে। আপনি গোড়াতে আসেন, আগা দেখলেন কেন? গোড়া দেখবেন না? গোড়া কি? গোড়া ওনার দ্বারা কিছু ভুল হয়েছে, এই ভুলগুলো দেওয়ান ধরাই দিছে, এখন বাকি উনি এগুলো ঘোষণা করুক, হয়ে গেল, হয়ে গেল। ওটা হলো কি? গোড়া। এই জন্য আমাদের সবাইকে গোড়া দেখতে হবে, আমরা আগা দেখতেছি কেন? আগা তো কিছু না, গোড়া ঠিক হইলে আগা কিছু না, আগা এমনি ঠিক হয়ে যাবে। গাছের গোড়া শুকাই গেলে আগায় পানি দিলে হবে? কিন্তু আগা যতই শুকাক না গেল, গোড়ায় যদি পানি দেন ইনশাআল্লাহ ওই গাছ কি হবে?
সাজা হবে।
কোন আপত্তি আছে? দোয়া করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লা হু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين মেহরবানি করে আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে ক্ষমা করে দাও। যারা কবরে চলে গেছেন মা আল্লাহ, তাদের সবাইকে ক্ষমা করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমরা যারা এখনো বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে হেদায়েতের মেহনতের সাথে জুড়ে থেকে তৌফিক দান করো। ওলামায়ে কেরামের সাথে, হাক্কানি ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের করে ভুল হয়ে গেলে সেই ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ সাহেব সবকে ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করো, তাড়াতাড়ি তৌফিক দান করো। আল্লাহ উনি ভুলের থেকে রুজু করে আবার আমাদের মধ্যে ফিরে আসুক, এই পরিবেশ সৃষ্টি করে দাও। আমাদের দিলকে সাফ করে দাও, তাম ভুল বোঝাবুঝি শেষ করে দাও। আল্লাহ আমাদেরকে এই ফেতনার কারণে তবলিগের কাজ যেন আমরা কমাই না দেই, তবলিগের কাজ যেন বাড়াই দেই। আল্লাহ আমাদের এই তৌফিক দান করো। এই কাজের অসিলায় আল্লাহ হয়তো ওনার আল্লাহ বুঝ দান করবেন, উনি তরিক এই ভুলের থেকে ফিরে আসবেন। আল্লাহ এই তৌফিক দান করো। দিনের মেহনত, দাওয়াতের মেহনত আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করো। আল্লাহ মৃত্যু পর্যন্ত এই মেহনতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো। আমাদের আওলাদদেরকে এই মেহনতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো। আমাদের জান মাল এই মেহনতের জন্য, মাদ্রাসা কায়েম করার জন্য, মসজিদ কায়েম করার জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের প্রত্যেকটা কাজ তোমার নবীর সুন্নত অনুযায়ী, তরিকা অনুযায়ী করার তৌফিক দান করো। আমাদের দিলের সমস্ত নেক মকসুদ পুরা করে দাও, আমাদের সমস্ত প্রেশারি দূর করে দাও, আমাদের বরকতলা মাল রিজিক বাড়ায় দাও। মাওলা আমাদের যার যে অসুবিধা আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, সব প্রেশারি দূর করে দাও, সব প্রেশারি দূর করে দাও। আল্লাহ বাংলাদেশকে দাওয়াত ও তবলিগের মার্কাজ বানায় দাও। এখান থেকে হাজার হাজার লোক দাওয়াত ও তবলিগের জামাত নিয়ে পুরো দুনিয়ায় ঘুরতে পারে, আল্লাহ তৌফিক দান করো। এটাকে পুরো বাংলাদেশকে মার্কাজ বানায় দাও, প্রত্যেকটা মাদ্রাসা তবলিগের মার্কাজ বানায় দাও, প্রত্যেকটা আলেমকে তবলিগওয়ালা বানায় দাও, প্রত্যেকটা পাবলিককে তবলিগওয়ালা বানায় দাও। আল্লাহ এই কাজের ব্যাপারে আমাদের আপোষে কোন ভুল বোঝাবুঝি থাকতে পারে, ভাই ভাই ভুল বোঝাবুঝি থাকলেও মাকে না খাওয়ায় রাখা হয় না, আমাদের আপোষের কোন ভুল বোঝাবুঝি থাকলে থাকতেও পারে, এই কাজের ব্যাপারে আমাদের কোন ভুল বোঝাবুঝি না থাকে, আমরা এক এমন নেক হয়ে তবলিগের কাজকে আগাই দিতে পারি, সারা দুনিয়া ছড়াই দিতে পারি। আল্লাহ একজন আমাদের জান মালকে কবুল করুন, আমাকে কবুল করে দাও। আল্লাহ এই কাজ যতদিন থাকবে ওহির বরকত চালু থাকবে, আমরা ফেটনা ফাসাদ থেকে রোহিঙ্গাদের কত বড় বিপদ, আল্লাহ এই কাজ যদি হাতছাড়া হয়ে যায়, এই কাজ যদি হাতছাড়া হয়ে যায় রোহিঙ্গাদের যে বিপদ, এই বিপদ আমাদের কাঁধে চলে আসবে, আমাদের বাঁচার কোন রাস্তা থাকবে না। তারা তো পার্শ্ববর্তী রাজ্যে চলে আসছে, আমাদের পার্শ্ববর্তী কোন মুসলমান রাজ্য নেই। আমাদের বেঁচে থাকতে হলে আল্লাহ সাহায্যে বেঁচে থাকতে হবে, আল্লাহ সাহায্য পাইতে হলে দাওয়াতই বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দাওয়াতের কাজের জন্য দিলকে সাফ করে দেবে, আমরা এক হয়ে পুরো বাংলাদেশকে এই কাজের ব্যাপারে উঠাইতে পারি। আল্লাহ এই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আওলাদদেরকেও কবুল করো, আমাদের মেয়েদেরকেও দিনের দাওয়াতের জন্য কবুল করো, তাদের পর্দা প্রসিদ্ধা করার তৌফিক দান করো, তাদেরকেও মহিলা মহলে দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন, বাংলাদেশকে খায়রে বরকতের দেশ বানায় দাও, তমাম হানানি বন্ধ করে দাও, রহমত এবং শৃঙ্খলার দেশ বানায় দাও, দাওয়াত ও তালিমের দেশ বানায় দাও, মসজিদ মাদ্রাসার দেশ বানায় দাও, সবাইকে মসজিদ মুখী করে দাও, মাদ্রাসা মুখী করে দাও। বাংলা আমাদের জান মাল দাওয়াত ও তবলিগ মসজিদ মাদ্রাসার জন্য উৎসর্গ করো তৌফিক দান। আল্লাহ আমাদের শেষ নিবেদন, আখেরি নিবেদন, আল্লাহ দেখো তো মুহূর্তে আমাদের হায়াত শেষ হয়ে যাবে, এক সেকেন্ড বাড়ানো হবে না। আল্লাহ তখন যেন আমরা ইমানের সাথে কালেমার সাথে এই দুনিয়া থেকে দেখতে পারি, তাহলে আমাদের সবাইকে এই তৌফিক দান করো। সব ভাই যেন ইমান নিয়ে দুনিয়াতে যেতে পারে, আল্লাহর সাথে হাসতে হাসতে সাক্ষাৎ করতে পারে। আল্লাহ আমাদের জন্য এই ফয়সালা করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم اتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين